আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد باب ما جاء في الذبح لغير الله وقول الله تعالى قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقوله فصل لربك وانحر মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাইয়ের বিধান। আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করলে সেই ব্যক্তির হুকুম কি? সেই ব্যক্তি শিরক করল, সুতরাং সে মুশরিক, তার আমল হচ্ছে শিরক, আর সেই ব্যক্তি হচ্ছে মুশরিক। অভিশপ্ত তার উপর মহান আল্লাহর লানত অভিশাপ রয়েছে এবং সেই ব্যক্তির পরিণাম জাহান্নাম। দুনিয়াতে সে কাফের বা মুশরিক, আর পরকালে তার জন্য জাহান্নাম অবধারিত ওয়াজিব, আর জান্নাত থেকে মাহরুম বঞ্চিত। এ সম্পর্কে দুইটি আয়াত এবং দুইটি হাদিস রয়েছে আজকের দার্সে। মহান আল্লাহ ইরশাদ করেন সূরা আনআম আয়াত নম্বর 162, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, তুমি জানিয়ে দাও, বলো নিশ্চয় আমার নামাজ, ও নসকি আমার কুরবানি, ও মাহিয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মরণ, সেই মহান আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালক রব। লা শারিকা লাহ, তার কোনো অংশীদার নেই, তার কোনো অংশীদার নেই এই ক্ষেত্রে। বান্দার নামাজ কুরবানি অর্থাৎ এই দুই প্রকারের ইবাদত বলে সমস্ত প্রকার ইবাদতের দিকে ইঙ্গিত করা হয়েছে, এমনকি সমস্ত জীবন আর মরণ, হায়াত মত সবকিছুই মহান আল্লাহর জন্য বিশ্ব জাহানের যিনি পালনকর্তা, এতে তার কোনো অংশীদার নেই, শরীক নেই। বা নামাজের কিছু অংশে কোনো অংশীদার নেই, অর্থাৎ নামাজের কিছু অংশ যেমন সিজদা, যেমন রুকু, এগুলি নামাজের অঙ্গ, সুতরাং সিজদাতেও আল্লাহ ছাড়া কারো অংশ নেই। আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা হারাম এবং শিরক কুফর, আল্লাহ ছাড়া অন্যের সামনে রুকু করা শিরক কুফর, তার কোনো অংশীদার নেই এতে। এইরকমই কুরবানি বা জবাই করা আল্লাহর এবাদত, লা শারিকা লাহু, তার এতে কোনো অংশীদার নেই। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা শিরক, আল্লাহ ছাড়া অন্যের নামে কোনো পশুকে ছেড়ে দেওয়া হচ্ছে শিরক কুফরি। আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য জবাই করা, যদিও আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়, যদিও বিসমিল্লাহ বলেই জবাই করা হয় আল্লাহর নাম নিয়ে, কিন্তু সেই পশুটি উৎসর্গিত হয়েছে তার নামে, আল্লাহ ছাড়া অন্যের নামে, অথবা আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টি নৈকট্য লাভের উদ্দেশ্যে জবাই করা হলো। এমন কোন আস্থানা যেটি গায়রুল্লাহর আস্থানা নাই, পীরের আস্থানাই, মাজারে জবাই করলো কেউ, তাহলে এই আমল হচ্ছে শিরক, আর সেই ব্যক্তি মুশরিক। লা শারিকা লাহু, আল্লাহর এতে কোনো অংশীদার নেই, অংশীদার স্থাপিত করে দিলে তুমি। এই হচ্ছে আয়াত লা শারিকা লাহু। হায়াতের মালিক যখন আল্লাহকে হায়াত ছিনিয়েও নিতে পারে না, অনেকের ধারণা পীর যদি অসন্তুষ্ট হয় তাহলে বালা মুসিবত চলে আসবে, হালাক হয়ে যেতে পারে, না আমার হায়াতের মালিক সে নয়। এইরকমই অমুসলিম পৌত্তলিক হিন্দুদের বদাকিদা, তাদের দেবী দেবতা নারাজ যদি হয়ে যায় তাহলে অভিশাপ আসবে, ধ্বংস হয়ে যাবে, না অমাহিয়ায় আমার জীবন একমাত্র আল্লাহর জন্য, তাহলে জীবনের মালিক কে? একমাত্র আল্লাহ, লা শারিকা লাহু, তার কোনো অংশীদার নেই। এই সলাতি নসকি মাহিয়ায় মামাতি বলার পরে তারপরে আল্লাহ বলছেন লা শারিকা লাহু, তার কোনো অংশীদার নেই। এখান থেকে তাহলে এই শিক্ষা আমরা নিতে পারি, কোনো অংশী নেই, হায়াতের মালিক একমাত্র আল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন, এতে কেউ অংশীদার নেই, কারো পার্টনারশিপ নেই, কেউ হায়াতের মালিক না। তেমনি মরণের মালিক, মরণদাতা একমাত্র আল্লাহ, কেউ মরণ নিয়ে আসতে পারে না, এইরকমই কেউ মরণকে ঠেকাতে পারে না। আল্লাহ যে মরণের জন্য সময় সীমা নির্ধারিত করেছেন, স্থান নির্ধারিত করেছেন, তাতে কেউ ব্যতিক্রম ঘটাতে পারবে? কেউ পারবে না। একমাত্র আল্লাহর এলেমে রয়েছে যে তার মধ্যে একটি হচ্ছে যে কোন ব্যক্তি জানে না যে কোন জমিনে কোন দেশে কোন খানে তার মৃত্যু হবে, তাহলে সময় স্থানে ব্যতিক্রম কেউ ঘটাতে পারে না মতের ক্ষেত্রে, অথবা হায়াতের ক্ষেত্রে, জীবন দানের ক্ষেত্রে, কার কোনখানে জন্ম হবে সম্পর্কে আল্লাহ সময় সীমা স্থান কাল নির্ধারিত করেছেন। লা শারিকা লাহু, এতে তার কোনো অংশীদার নেই, না মরণ কেউ নিয়ে আসতে পারে আল্লাহ ছাড়া, আর না মরণকে কেউ ঠেকাতে পারে, মরণকে কেউ পিছিয়ে দিতে পারে, যে সময় বাড়িয়ে দিল আপনার কোনো পীর ওলি, মাজারপন্থী কবর পূজারীদের এরকম বদাকিদা অনেক রয়েছে, তাদের পীরে সময় বাড়িয়ে দিতে পারে, হায়াত বাড়িয়ে দিল, মরা মানুষকে জীবিত করে দিল। আব্দুল কাদির জিলানী নাকি মৃত মানুষকে জীবিত করেছে। এর মতো বড় মুশরিক কাফের আর কেউ হইতে পারে না। হিন্দুও তো মনে হয় বলবে না যে সরস্বতী দ্বারা হায়াত বাড়িয়ে দিয়েছে, আমার মনে হয় এটা বলবে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান কিভাবে এক শ্রেণীর মুসলিমদেরকে কবর পূজার মাধ্যমে কাফের মুশরিক করে দিয়েছে, বিভ্রান্ত করেছে, যে মুরিদের ছেলে মারা গেছিল, ছেলেকে জীবিত করে দিল জিলানি, অর্থাৎ জিলানি তার মরণকে নিজে ঠেকাতে পারলো না, ক্ষমতা থাকলে তার মরণকে ঠেকাতো, আল্লাহর ওলি হয়ে চিরকাল বহাল থেকে যেত, হায়াতকে বাড়িয়ে নিত। তারপরে আল্লাহ এই আয়াতে কাকে সম্বোধন করেছেন বলেন তো দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, কুল হে নবী বলো, ইন্না সালাতি, আমার নামাজ। এই কথাটি কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ। কার নামাজ? রাসূলের নামাজ প্রথম আল্লাহ রাসূল বলছেন, তারপরে আমাদেরকে বলতে বলা হয়েছে যে তোমরা এই কথা বলবে যে কথা তোমাদেরকে রাসূল বলছেন, তাই না? তাহলে রাসূলুল্লাহর নামাজ, রাসূলুল্লাহর কুরবানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, মাহিয়ায়া আমার জীবন মানে কার জীবন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামাতি, মামাতি মানে কে? আল্লাহ রাসূলের মরণ। তাহলে প্রথম কথা জানলাম যে আল্লাহ রাসূলের মত হয়েছে না হয়নি, আর আমার দেশের কবর পূজা বলে হায়াতুন নবী, আউযুবিল্লাহ। আল্লাহ বলছেন মামাতি বলো, কুল না, আগে বলা হয়েছে না কুল, এর চাই তার স্পষ্ট কি জানে, এ নবী বলো যে মামাতি আমার মরণ। কার মরণ এটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণ, মামাত, আল্লাহ রাসূল ইন্তেকাল হয়েছে, এর একটি দলিল এই আয়াত, নোট করে রাখেন। তাই আল্লাহ রাসূলের মরণ হবে, তাই তার জীবদ্দশায় তাকে বলা হচ্ছে যে তোমার মরণ, এই কথা বলো যে আমার মরণ কার হাতে? লিল্লাহ, আল্লাহর হাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি আরেকটি বলতে চেয়েছিলাম, এক তো জানলেন যে আল্লাহ রাসূলের মত হয়েছে, যেহেতু আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন বলে অমামাতি আমার মরণ, ঠিক না? দ্বিতীয় কথা যে আল্লাহ রাসূল যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথাটি আল্লাহর আদেশে, কুল হে নবী তুমি বলো, এখানে চিন্তা করুন যে আল্লাহ রাসূলের হায়াত, আল্লাহ রাসূলের মত, আল্লাহ রাসূলের সবকিছুই কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাসূল উত্তম না জিলানি উত্তম, কে শ্রেষ্ঠ? কাছাকাছি করতে পারবেন? একজন রাসূল আর আরেকজন রাসূলের, রাসূলের উম্মত, রাসূলের উম্মতের একজন বলা যেতে পারে আলেম, একজন সৎ মানুষ, ব্যাস। তাবেইনদের তাবা তাবেইনদের মর্যাদায় নিয়ে যেতে পারবেন? তাবেইন তাবেইন যারা সাহাবায়ে কেরামকে দেখেছেন, তাবা তাবেইন যারা তাবেঈদেরকে দেখেছেন, এরা স্বর্ণযুগের মানুষ, কথাটিকে বুঝেন, যদি না জানা থাকে, আইডিয়া না থাকে, তাবেইন তাবা তাবেইন শুনুন, স্বর্ণযুগের মানুষ। তিনটি যুগকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণযুগ বলেছেন, খাইরুল করুন, উত্তম যুগ, শ্রেষ্ঠ কাল। একটি হচ্ছে আল্লাহ রাসূলের যুগ, সাহাবায়ে কেরামের যুগ, তাবেইনদের যুগ, অথবা আল্লাহ রাসূলের যুগ, সাহাবায়ে কেরামদের যুগ, তাবেইন তাবা তাবেইনের যুগ। তাহলে তাবেইন তাবা তাবেইন আর তারপরে পরে আইম্মা কিরামায়ে ফুকাহা মুহাদ্দিসিন, ইমাম আবু হানিফা, শাফেঈ, মালিক, আহমদ, মুহাদ্দিসিনরা যেমন ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, এ কুতুবুস সিত্তা বা সিহাহ সিত্তা বলা হয়, এসবের আইম্মা, তাদের মর্যাদায় নিয়ে যেতে পারবেন? যদি আপনি ইতিহাস জানতেন ইসলামের, তো তাদের মর্যাদার কাছেও নিয়ে যেতে পারবেন না, কারণ তারা স্বর্ণযুগের। আর জিলানির যুগ হচ্ছে ষষ্ঠ শতাব্দী, মানে আল্লাহ রসুলের কত বছর পরে? প্রায় ছশো, সাড়ে পাঁচশো, ছশো বছর পর। তাহলে একজন আল্লাহ রসুলের সাড়ে পাঁচশো ছশো বছর পর আসলেন, তাকে আপনি, যারা আল্লাহ রসুলের জামানায় এসেছেন, সাহাবায়ে কেরাম বা তাবেইন, আল্লাহ রসুলের জামানায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বা আল্লাহ রসুল ইন্তেকালের সাথে সাথে যারা ইন্তেকাল করেছেন, তাবেইন, তারা আল্লাহ রসুলকে দেখেন, তাবেইন, তাদের কাছাকাছি নিয়ে যেতে পারবেন? কখনো নিয়ে যেতে পারবেন না আপনি, যদি আপনার বিবেক থাকে ইসলাম সম্পর্কে, জ্ঞান থাকে দীন সম্পর্কে, শরীয়ত সম্পর্কে। তারপরেও জানি না কবর পূজারীরা কিভাবে গোমরা হয়ে জাহান্নামের পথ অবলম্বন করেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির সেরা, এই উম্মতের শ্রেষ্ঠ জাতি, এই উম্মতের হচ্ছে সাহাবায়ে কেরাম, তারপরে তাবেইন, তারপরে তাবা তাবেইন, তারপরে আইম্মায়ে মুহাদ্দিসিন, ফুকাহায়ে কেরাম, তারপরে অন্যান্য ওলামায়ে কেরাম, পরবর্তীকালের ওলামায়ে কেরাম বা তাদের মর্যাদা, সালেহীন সতলোকদের মর্যাদা। তো আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন যে তোমার হায়াত, তোমার মত কার হাতে? আর জিলানির হাতে মানুষের মত কি করে, আর মানুষের হায়াত কি করে হয়ে গেল? বড় পীরের হাতে তার মুরিদের ছেলের হায়াত কি করে হয়ে গেল, যে হায়াত বাড়িয়ে দিল? কত বড় শিরকি কথা। এই একটি আয়াত। দ্বিতীয় আয়াত সূরা আল কাউসারের, ইন্না আতাইনাকাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলছেন ফসাল্লি লিরাব্বিকা, হে নবী, এখানেও নবীকে সম্বোধন করা হয়েছে, তোমার রবের উদ্দেশ্যেই নামাজ পড়ো, সালাত আদায় করো, ওয়ানহার, এবং তার উদ্দেশ্যেই কুরবানি করো, ওয়ানহার মানে কুরবানি করো, নাহার বলা হয় উট জবাই করাকে, যেমন জবাহ বলা হয় গরু, ছাগল, ভেড়া, দুম্বা, খাসি, এগুলি জবাই করাকে জবাহ বলা হয়, আর উটের ক্ষেত্রে জবাহ ব্যবহার হয় না, নাহর বলা হয়, উটকে কেমন করে জবাই করে জানেন? উটকে দাঁড় করে ছুরিকা আঘাত করা হয় তার হলকে, হ্যাঁ, নাহার ওই জায়গাটি, সিনার অগ্রভাগে। নাহার মানে আসলে বক্ষ, আর বক্ষের অগ্রভাগে যে নরম জায়গাটি দেখেন, এই যে বক্ষ শেষ হচ্ছে হাড়, শক্ত হাড়, তারপরে এই জায়গাটি অত্যন্ত নরম, কিন্তু দেখেন নরম না, হ্যাঁ, উটের এই জায়গাটিতে ছুরিকাঘাত করা হয়, দিয়ে রক্ত বের করা হয়। এটা হচ্ছে উটের জবাই করার তরিকা। এই জন্য নাহার মানে বক্ষ, আর বক্ষের কাছে ওই জায়গায় নরম জায়গাটি বা বক্ষের উপর ভাগ নাহার, ওই জায়গাটিতে আঘাত করে রক্ত প্রবাহিত করার মাধ্যমে উটকে হালাল করা হয়। সেজন্য উট জবাই করাকে নাহার বলা হয়। আল্লাহ বলছেন ওয়ান হার, কুরবানি করো বা জবাই করো, তার নামেই জবাই করো, তার নামেই জবাই করো। তো ওয়ান হার ওয়াজবাহ আল্লাহ বললেন না এই জন্য যে আরবরা বেশিরভাগ উট জবাই করত, মানে আমরা কখনো হয়তো উট জবাই করতে পাই না, যেহেতু উট নেই আমাদের দেশে, কিন্তু আরবরা সেই যুগে হয়তো গরু জীবনেও জবাই করতে পেত না, কিন্তু উট অহরহ জবাই হচ্ছে। তাদের উদ্দেশ্য নাহার জবাই দুটি, মানে উট জবাই করলেও আল্লাহর সন্তুষ্টির জন্য করো, আল্লাহর নামে করো, ফসল্লিল রাব্বে কানহার, আর গরু ছাগল অন্যান্য হালাল পশু জবাই করলেও আল্লাহর নামে করো, ফসল্লিল রাব্বে কানহার। এই আয়াতটি নিয়ে যদি আমরা চিন্তা করি তো দেখা যাবে যে নামাজ মুসলমানরা আল্লাহর জন্যই পড়ে, পড়ে না, কিন্তু জবাই করার ক্ষেত্রে আল্লাহর জন্যই শুধু খাস করে না জবাইকে, কখনো আল্লাহর জন্য জবাই করে আর কখনো গায়রুল্লাহর জন্য জবাই করে, ঠিক কিনা? অথচ একই আয়াতে দুটি আদেশ আল্লাহর, ঠিক কিনা বলেন? যারা কবরে সিজদা করে তারাও নামাজটা আল্লাহর জন্যই পড়ে, কিন্তু নামাজের একটা অংশ আবার ওই সিজদা, সিজদা আবার কবরকে করে। নামাজের একটি অংশ হচ্ছে দোয়া, সালাত মানে দোয়া, নামাজের একটা বিরাট অংশ হচ্ছে দোয়া, সূরা ফাতিহা দোয়া, আত-তাহিয়াত দোয়া, দুরুদ শরীফ দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া, তারপরে আপনার নিজের জন্য দোয়া মাসুরা পড়ছেন ইত্যাদি ইত্যাদি, তারপরে সিজদায় দোয়া রয়েছে, দুই সিজদার মাঝে দোয়া রয়েছে, রুকু থেকে উঠে রব্বানা ওয়ালাক আলহামদ, এগুলি দোয়া, সব আজকার দোয়া। তো নামাজের একটা বড় ভাগ হচ্ছে দোয়া, এই দোয়াকে আল্লাহর জন্য খাস না রেখে নামাজের মধ্যে দোয়াটি আল্লাহর জন্য, আর নামাজের বাইরে গিয়ে অনেক সময় দোয়া করতে গিয়ে কার কাছে দোয়া করে? ওই পীরের কাছে, মরা মানুষের কাছে মাজারে দোয়া করে, দেশির করে। কুরবানির ক্ষেত্রে কুরবানির সময় যে কুরবানি জিলহজ মাসের কুরবানি, সেটি আল্লাহর জন্য করে, কিন্তু অনেক সময় জবাই করে গায়রুল্লাহর জন্য, যখন ওরসের মেলা লাগে তখন খাসি আর মোরগ ছাগল এসবের হিড়িক পড়ে যায় মাজারে, আর জবাই করে কার সন্তুষ্টির জন্য? বাবার সন্তুষ্টির জন্য। আর তারা অজুহাত কি পেশ করে? এখানে গরিব গুরবা অনেকে আসে, অনেক মুসলমান ভাইরা দূর দূরান্ত থেকে আসে, তাদেরকে খাওয়াবো, তো এটা কি স্বভাবের কাজ নয়? দেখেন কথা, মজার কথা, ওরসের মেলাতে হাজার হাজার লোকের আসছে, তাদেরকে খাওয়াইলে, মুসুর এমনি মুসলিম ভাইকে খাওয়াইলে স্বভাব হয়, আর যদি মুসলিম আর গরিব গুরবা মুসাফিরকে খাওয়ান তো আরো বেশি স্বভাব। তো এই স্বভাবের উদ্দেশ্য আমরা জবাই করছি, বাবা স্বভাবের উদ্দেশ্য জবাই করলে খাওয়া খাওয়ার জন্য, কিন্তু এই জবাইয়ের মাধ্যমে কার সন্তুষ্টি বিধান, কার সন্তুষ্টির উদ্দেশ্যে? ওই পীরের সন্তুষ্টি, না হলে আপনি আপনার গ্রামে ওই খাসি হরগিজ জবাই করবেন না, কখনো জবাই করবেন না আপনার গ্রামবাসীর জন্য, অথচ গ্রামের প্রতিবেশীদের বেশি হক, ঠিক কিনা? গ্রামের লোকেরা যদি বলে খাসি নিয়ে কোথায় যাচ্ছ, বলছে যে ওরসের মেলায় যাচ্ছে, এত দূর হয়রান হয়ে যায় লাভ কি, আমাদের খাওয়াই দাও, খাওয়াবেন কখনো? খাওয়াবেন না। ট্রেন বাস ভর্তি করে খাসি মোরগ নিয়ে যায়, এই দৃশ্য একবার আমি দেখেছি, কোথায় যাচ্ছেন ভাই আপনারা এত খাসি মোরগ নিয়ে? আপনি জানেন না পাণ্ডব শরীফে ওরস শরীফ আছে, ওরসের মেলায় যাচ্ছি। আল্লাহ আকবার, কত যে গায়রুল্লাহর পূজা হচ্ছে, শুধু কাফেররা করে না, মুসলিম করে না, বরং নামধারী মুসলিম এই মুশরিকরা গায়রুল্লাহর পূজা করছে, এই গায়রুল্লাহর জন্য জবাইয়ের মাধ্যমে, আর গায়রুল্লাহ পীরের কাছে দোয়ার মাধ্যমে, আর পীরকে সেজদা করার মাধ্যমে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মুসলমান হয়েও জাহান্নামী, এর চাইতে বড় হতভাগা নাই। আরে মুসলমান নয়, হিন্দু খ্রিস্টান ইহুদি জাহান্নামে যাবে, অস্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে, কিন্তু এরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ জিকিরও ছাড়ে, আর কোরআনও তেলাওয়াত করে, আর কিবলামুখী হয়ে নামাজও পড়ে, আর হজ যাকাতও করে, আর তারপরে চিরকাল জাহান্নামে থাকবে, এর চাইতে বড় হতভাগা আর কেউ আছে? থাকবে কার সাথে? যারা কোনোদিন নামাজও পড়েনি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকার করেনি, ইহুদি নাসারা মুশরিক পুত্তলিক আবু জাহাল আবু লাহাব ফেরাউন কারণ, তাদের সাথে থাকবে। আল্লাহু আকবার, কত বড় হতভাগা, কালেমা পড়েও মুক্তি পেল না, কারণ কালেমাকে ধ্বংস করে দিল তারা শিরকের মাধ্যমে। লাইন আশরাক তালা ইয়াহবা তান না আমালক, শিরক করো তোমার আমল ধ্বংস হয়ে যাবে, আমল হচ্ছে জবান দিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে আমল ধ্বংস হয়ে গেল শিরক করার কারণে। নামাজ পড়লে নামাজ ধ্বংস হয়ে গেল, হজ করলে যাকাত দিলে উমরা করলে ধ্বংস হয়ে গেল তোমার শিরিক করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, লাইন আশরাকতা, শিরিক করলে তোমার আমল, তোমার কথা, তোমার কাজ, ইবাদত বান্দি সব ধ্বংস হয়ে গেল। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি ক্ষতিগ্রস্ত হয়ে পড়লে, ধ্বংস হয়ে পড়লে, তুমি জাহান্নামে চলে যাবে। বড় আফসোসের বিষয়। এদের সম্পর্কে প্রযোজ্য ওই আয়াতটি, যে আয়াতটি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন একজন খ্রিস্টান ধর্মযাজক সন্ন্যাসীকে দেখে যে জঙ্গলে একেবারে কাঠের মতো শুকিয়ে গেছে, না খেয়ে খেয়ে থেকে নিজেকে কষ্ট দিয়ে দিয়ে, না বিবাহ সাদী, না ভালো কিছু তেল, না গোসল, না কিছু, না পরিষ্কার পরিচ্ছন্নতা, না খাবার দাবার, গাছের পাতা গাছের ছাল খেয়ে যে সাধনা করছিল। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন ফিলিস্তিন, প্যালেস্টাইনে গিয়েছিলেন, দেশটি বিজয় হলো, যাচ্ছিলেন সেই এলাকা দিয়ে দেখলেন এক জঙ্গলে ওইরকম একজন খ্রিস্টান ধর্ম যাজক সাধু, ওকে দেখার পরে এই আয়াতটি পড়েছিলেন, আমেলাতুন নাসেবা তাসলা নারান হামিয়া, প্রত্যেক লোক আমল করবে আর অত্যন্ত কষ্ট ক্লেশ করবে, নাসেবা পড়ে কষ্ট ক্লেশ করবে, কিন্তু পরিণাম কি, তাসলা নারান হামিয়া, উত্তপ্ত আগুনে প্রবেশ করবে, তাসলা দাখিল হবে, অত্যন্ত আগুনে জাহান্নামে প্রবেশ করে। এরা কত কষ্ট করে নামাজ পড়ে, কষ্ট করে হজ করলো, কষ্ট করে যাকাত দিল, কষ্ট করে ইবাদত বান্দেগী সবকিছুই করলো, কষ্ট করে শিরিক করলো, যার পরিণামে সমস্ত আমল ধ্বংস করে দিয়ে জাহান্নামে চলে যাবে। আমেলাতুন নাসেবা, কত কষ্ট করে ইবাদত বান্দেগী করো বাবা তোমরা, কত কষ্ট করে নামাজ রোজা করলে, আর মুসলমান হলে ইসলামকে, ইসলামের হেফাজত পর্দাও করালে ছেলে মেয়েদের, বিবিদের ইত্যাদি বউদের, আর এসব ইসলামিক পরিবার গঠন করলে অনেক ক্ষেত্রে তাসলা নারান হামি, আর শেষ পরিণামে জাহান্নামে চলে গেলে এসব করে শিরিকের কারণে, তাসলা নারান হামি। হাদিস এখন দেখুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন একটি হাদিস, অত্যন্ত অর্থপূর্ণ হাদিস। তিনি বলছেন, হাদাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আরবাই কালিমাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কথা আমাকে বর্ণনা করেছেন, চারটি কথা আমাকে বর্ণনা করেছেন। হতে পারে তিনি একাই ছিলেন, সেই জন্য হাদ্দাসানি আমাকে বর্ণনা করেছেন, সেই জায়গায় হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা একাই ছিলেন, হয়তো তার জন্য এই ইলমকে খাস করেননি, বরং সাহাবাই কেরামদেরকে আদেশ ছিল যে আমার কাছ থেকে কোনো কথা শুনলে তোমরা কি করবে, পৌঁছে দিবে। সুতরাং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুনে অন্যদের কাছে পৌঁছে দিয়েছেন। তো আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি কথা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূলের বাণী হাদিস হাদ্দাসানি। চারটি কথা কি, একটি কথা হচ্ছে লান আল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহর লানত অভিশাপ রয়েছে ওই ব্যক্তির উপর যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের জন্য কি করলো, যাবাহা জবাই করলো, গাইরুল্লাহর জন্য, গাইরুল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য, গাইর মানে অন্য, আল্লাহ ছাড়া অন্য, আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য, আল্লাহ ছাড়া অন্যের জন্য যে ব্যক্তি জবাই করলো, অন্যের জন্য জবাই করার অর্থ কি, অন্যের সন্তুষ্টির জন্য, এক যদি আল্লাহর নামে জবাই করা হয়, বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করলো, কিন্তু অন্যের সন্তুষ্টির জন্য, ধরেন মন্দিরে নিয়ে গিয়ে যদি জবাই করে একজন মুসলমান বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার, জন্য এখানে আমি মন্দিরে জবাই করছি, বলছি আমাকে অসুখ হয়েছিল, অসুখটা ভালো হয়েছে, তো আমাকে ওঝা বা কবিরাজ বলেছে যে তুমি মন্দিরে গিয়ে খাসি জবাই করি, বিসমিল্লাহ আল্লাহ বলছে, তো মুসলমান বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই করছে, তাহলে কি হবে, মুশরিক হবে কি হবে না, লান আল্লাহ, আল্লাহর লানত, এরকমই মাজারে গিয়ে ওরসের মেলা গিয়ে জবাই করলো, বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করলো, গায়রুল্লাহর আস্তানায় গিয়ে জবাই করলো, পীরের আস্তানায় জবাই করলো, দরবারে জবাই করলো, দরগাহে লান আল্লাহ, আল্লাহর লানত অভিশাপ রয়েছে, একটি অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য, দ্বিতীয় অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের নামে, মানে ইয়া জিলানি জবাই করে দিল, ইয়া গৌসুল আজম, তারপর জবাই করলো, কি হবে, আল্লাহর লানত হবে, কাজটি হলো শিরক, সেই লোক হলো মুশরিক কাফের, যে মুশরিক হয় সেই কাফের, তাওহীদকে যেহেতু অস্বীকার করলো, আল্লাহর ওয়াহদানিয়াত একত্ববাদকে অস্বীকার করলো, কাফের। তবে যদি অজ্ঞতা থাকে জানিয়ে দিতে হবে, সে তো শির করলো, কিন্তু তার যদি অজ্ঞতা থাকে, হয়তো সাধারণ জাহেল মানুষ জানে না, এই শিখেছে, এর নামই ধর্ম, ইসলাম ধর্ম জেনেছে, তার কাছে সত্য তাওহীদের কথা, দিনের কথা পৌঁছে দিতে হবে, যেটি হচ্ছে শির, তারপরে যদি অমান্য করে, তারপর হুজ্জত কায়েম হলো, তখন সে মুশরিক কাফের। যেমন কালী থানে হিন্দুরা জবাই করে, কালী মায়ের নামে কালী মা জবাই করলো, হরে রাম জবাই করলো, মুশরিক কিনা, আগে থেকে তো মুশরিক, যেন মুশরিক বলতে খুব সহজ লাগছে তাই না, কিন্তু একজন লোক যখন কেমন করি তাকে কাফের আর মুশরিক বলবো, শিরিক করলো যে আর কুফুরি করলো যে, পার্থক্য কেন, এই অবিচার অন্যায় কেন যে হিন্দু করলে মুশরিক হয়ে গেল আর তুমি করলে মুসলমান থেকে গেলে? একই বিধান সবার ক্ষেত্রে প্রযোজ্য, যে ব্যক্তি শিরিক করবে সেই মুশরিক। লান আল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, এটি আল্লাহর হক। চারটি কথা এখানে বলা হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে আল্লাহর হক, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করলো, এখানে আল্লাহর হক নষ্ট করলো, মানুষের হক নষ্ট করেন, এতে কার কি ক্ষতি করলো? ক্ষতি করলো কেন? মানুষের ক্ষতি করেনি তো না, বরং মানুষের উপকার তো করছে। তো বলছে অজুহাত, যিনি গরিব গরবাকে খাওয়াবো, মুসাফির দূর দূরান্ত থেকে পীর সাহেবের মাজার শরীফ জিয়ারতে লোকেরা এসছেন, ওদেরকে খাওয়াবো, তাহলে তো লোকের তো উপকারই করলো, তাহলে বান্দার তো ক্ষতি করেনি। তারপরে সে মুশরিক, অভিশপ্ত, লান আল্লাহ, যেহেতু আল্লাহর হক। আর প্রথম আল্লাহর হক, প্রথম হচ্ছে আল্লাহর হক। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু, আল্লাহর আদেশ হচ্ছে যে একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করবে না। তারপরে বান্দার হক, আর বান্দার মধ্যে সবচেয়ে বেশি কার হক? মাতা পিতার। সেজন্য আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে মাতা পিতার সাথে সদাচরণ করবে। এখানে হাদিসে দেখেন, আগে আল্লাহর হকের কথা বলা হলো, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লান আল্লাহু মান লানা ওয়ালিদাইহি, আল্লাহর লানত, অভিশাপ রয়েছে তার উপর যে ব্যক্তি মাতা পিতাকে, ওয়ালিদাই মানে মাতা পিতা, ওয়ালিদাইন তাসনিয়া দ্বিবচন রয়েছে, যে ব্যক্তি তার মাতা পিতাকে কি করলো, লানত করলো মানে গালিগালাজ করলো, মাতা পিতাকে অকথ্য ভাষা বললো। লানত মানে এখানে ব্যাপক, গালিগালাজ হতে পারে, অকথ্য ভাষা বলা হতে পারে, যে কথাতে কষ্ট হতে পারে, কটু কথা, এগুলি সামিল। এছাড়াও ব্যাপক অর্থ রয়েছে, মাতা পিতার নাফরমানি করা, বিরুদ্ধাচরণ করা, কথার দ্বারা নাই কিন্তু কাজের দ্বারা, কাজের দ্বারা মাতা পিতাকে কষ্ট দেওয়া হইল, অন্যায়ভাবে কষ্ট দেওয়া হইল। মাতা পিতা যদি অন্যায়ভাবে কষ্ট মনে নেই, অথচ আপনি কষ্ট দিলেন না ইসলামের দৃষ্টিতে, সেটি কষ্ট নাই, সেটি লানতের কাজ নাই, কথা যেন সবসময় মনে থাকে, ঠিক কিনা? কথা বুঝতে পারেন না, মাতা পিতা গুনার কাজ করতে বলছে, আপনি করলেন না, তখন তো মনে কষ্ট হইল। মাতা পিতা বলছে একটা বেনামাজি মেয়েকে বিয়ে করতে, বেনামাজি, পরিবারে নামাজি নেই কিন্তু ওরা পাবে যৌতুক, আজকাল এরকম বিয়ে শাদী অনেক হচ্ছে। আর এই ক্ষেত্রে ছেলে যদি ধার্মিক হয় আর বাবা মা বেধর্মী হয়, একটু ফাসেক হয়, তাহলে এইরকম দ্বন্দ্ব হয়, পারিবারিক দ্বন্দ্ব স্বাভাবিক হয়। বাবা মা দেখছে যে 1-2 লাখ টাকা পাবো এখানে, আর ছেলে একটু হয়তো পরিষ্কার হয়ে গেছে, মাশাআল্লাহ, 1 পয়সাও নেবে না সে, এইখানে আমরা নেব, তুমি না নাও আমরা নেব, চুপ থাকো তুমি, এখানে চুপ থাকবেন নাকি, আমার বাবা নেবে আমি তো নিচ্ছি না, যাক না। আর যদি আপনি বলেন না তোমাদেরকে নিতে দেবো না, তোমরা কেমন নেবে, বিয়ে আমার তোমরা নেবে মানে তোমরা নিতে পারবে না, তাহলে তো মা বাবাও সন্তুষ্ট। তাহলে এইরকম মা বাবা যদি কষ্ট পায়, তো এই কষ্ট কি লানত হবে নাকি আল্লাহর? কখনো লানত হবে না। এইরকম মাতা পিতা শিরক করতে বলছে আল্লাহ কোরআনে সূরা লোকমানে বলেছেন, খবরদার যদি শিরক করতে বলে মাতা পিতা, কুফরি কথাবার্তা বলে, তো কখনো তাদের কথা মানবে না। ফালা তুতিহুমা ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, তোমার মাতা পিতা যদি চেষ্টা করে তোমাকে শিরক করাবার জন্য, বাবা দেশে এসছো, চলো একবার শাহজালাল থেকে ফিরে আসি, ফুরফুরা শরীফ থেকে ফিরে আসি, চলো 8 রসি যাই, মাঝবান্ডারি যাই, চলো আজমের শরীফ থেকে ফিরে আসি। হ্যাঁ, বলে যে মামা বাবা বলছে যদি না যাই মনে কষ্ট নেবে, আর মনে কষ্ট হলে আমার গুনাহ হয়ে যাবে, আমি তো পড়েছি হাদিসে যে লানত হবে, তা চলবে? হ্যাঁ চলে যাবেন না, এই ক্ষেত্রে লানত হবে না, বরং সওয়াব পাবেন তাদের বিরোধিতা, ওই ক্ষেত্রে বিরোধিতা করে। বাকি ওই মুশরিক মা বাবা যদি খেতে চায়, বাবা টাকা পয়সা দাও, চিকিৎসা চাই দিতে হবে, মুশরিক হইলেও দিতে হবে, হিন্দু হইলেও দিতে হবে, খ্রিস্টান ইহুদি হইলেও দিতে হবে, কাদিয়ানি হইলেও দিতে হবে, বেনামাজি হইলেও দিতে হবে, কবর পূজারী হইলেও দিতে হবে, মা বাবার এই হক রয়েছে, মুশরিক হইলেও দিতে হবে। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা কার মেয়ে বলতে পারেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর মেয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর যে প্রথম স্ত্রী আসমার মা, সে মুসলমান হয়নি, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তালাক দিয়ে দিয়েছিলেন, ইসলাম করলই না, পারলই না। আসমা তো আবু বকরের বাড়িতে, আসমা মুসলমান হয়ে গেছে, আব্বার কথা শুনে আল্লাহ রসুলের প্রতি ইমান নিয়ে এসছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একদিন ওই মুশরিকা মা এসছে আসমার কাছে, এসে বলছে যে আসমা তুমি আমার, আর পেটে তোমাকে আমি ধারণ করেছি, আর তুমি আমার সাথে এরকম খারাপ আচরণ করছো, তুমি আমার খোঁজ খবর নাও না, তুমি আমার আমার সাথে থাকো না। পরেশান আসমা রাদিয়াল্লাহু কি করবো, মা তো এসছে আমার কাছে, এখন কি করতে পারি, এর জন্য কিছু করা যাবে না যাবে না, জানা তো নেই মাসলা। নবী সাল্লামের কাছে ছুটে গেলেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি মুশরিকা, আমার মা হচ্ছে মুশরিকা আর আমার কাছে এসেছে, সে আমার সাথে সুসম্পর্ক রাখতে চায়, আমি তার সাথে সেলাতুল আরহাম করতে পাবো, আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধনকে অটুট রাখতে পারবো, তার সাথে ভালো আচরণ করে তাকে কিছু দিতে পারবো, খাবার দাবার যতটুকু আমি পারি দিতে পারবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, সিলিহা, তুমি তার সাথে আত্মীয়তার বন্ধনকে অটুট রাখো, তার সাথে ভালো আচরণ করো। তাহলে এই আত্মীয়তার সম্পর্কে যে রক্তের সম্পর্ক আছে, এই সম্পর্ক আল্লাহ রাসূল রাখতে বলেছেন। যদিও মুশরিক, তাকে খেতে দিতে বললে খেতে দাও, কিছু টাকা পয়সা দিতে বললে দাও, তাকে আরাম বিশ্রামের জায়গা দাও। ইসলাম স্পষ্ট করেছে আপনার সম্পর্ক একজন কাফেরের সাথে আত্মীয় হলে, মা বাবা হলে বা আত্মীয় হলে তার সাথে কেমন হবে। দুনিয়াবী সম্পর্ক তার সাথে ঠিক থাকবে, দুনিয়ার সম্পর্ক ঠিক থাকবে, কিন্তু দিনের সম্পর্ক থাকবে না। বাবা চলো তো আমার সাথে একটু, চলো আমাদের ইয়ে আছে, পূজা আছে আজকে, চলো। যাবেন? চলবে না। নতুন মুসলমান হয়েছেন, দেশে যাবেন, বাবা বলছে যাবা চলো তো আমাদের পূজা আছে, তোমার মসজিদে চলে যাব। অনেক হিন্দু মসজিদে চলে আসতে পারে, চলো রোজার দিনে আপনার সাথে ইফতার করতে বসে যেতে পারে। আজকাল ইফতার পার্টিতে আজকাল হচ্ছে না, ফ্যাশন হয়ে গেছে, ইফতার পার্টিতে হিন্দু মুসলিম একসাথে বসে ইফতার করছে। তিনি হিন্দু মুসলিম না, ইফতার পার্টিতে বসকে একসাথে বসে ইফতার করছে, বসে ইফতার করা ছাড় মোল্লারা সব ইফতার করছে, সবাই ইফতার করছে, মুসলিম মুসলিম নেতারা সব ইফতার করলো আর বস তাদের সাথে বসে ইফতার করছে। তাহলে এরকম ইফতার পার্টি আজকাল পৃথিবীতে মুসলমানরা করাচ্ছে। হ্যাঁ, হিন্দু খ্রিস্টান ইহুদি মুসলমান সব খিচড়ি বলে, জগা খিচড়ি, জগা খিচড়ির সব ইফতার পার্টি হচ্ছে, মহিলা পুরুষ একসাথে বসে। এ তো মুসলিম দেশে হচ্ছে, মহিলা পুরুষ এক টেবিলে বসে ইফতার, আর ইসলামিক নেতারা আবার এগুলো সব খিচড়ি, ইসলামের খিচড়ি করে দিয়েছে। তো কথা হচ্ছে যে দুনিয়ার সম্পর্ক মুশরিকের সাথে থাকবে, যদি আত্মীয়তা তাদের সাথে থাকে আত্মীয়তা থাকবে, কিন্তু দিনের সম্পর্ক থাকবে না, ধর্মীয় কোনো সম্পর্ক থাকবে না। এই ধর্মীয় সম্পর্ক থাকবে না, এই ঘোষণা আল্লাহ একটি সুরাই করেছেন, এই সুরার নাম কি? কাফেরুন, সুরাই কাফেরুন। ঘোষণা কুল, বলো, ইয়া আইয়ুহাল কাফেরুন লা আবুদু মা তাআবুদুন, তোমরা যেসবের পূজা করো এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি করতে পারি না। তার মানে ধর্মীয় কোনো সম্পর্ক নেই, ধর্মের ক্ষেত্রে কোনো সম্পর্ক নেই। পূজার চাঁদা দেবো, পূজায় সহযোগিতা করব, মন্দির তৈরি করে দেবো, গির্জা তৈরি করে দেবো, কাদিয়ানিদের মন্দির তৈরি করে দেবো, লা আবুদু মা তাআবুদুন, কোনো সম্পর্ক, সম্পর্ক ছেদের ঘোষণা করতে হবে। দুনিয়ার ক্ষেত্রে যেটুকু হক রয়েছে হক আদায় করতে হবে। দ্বিতীয় যে বাক্যটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, সেটি হচ্ছে মানুষের হকের সাথে সম্পর্ক, মাতা পিতার হকের সাথে। আল্লাহর হকের পরে বান্দার মানুষের হক, মাতা পিতার হক। লানাল্লাহু মান লানা ওয়ালিদাই, কেউ যদি মাতা পিতাকে অকথ্য ভাষা বলে, গালি গালাজ করে, লানত করে, অভিশাপ করে, তাহলে আল্লাহর লানত হবে সেই ছেলের উপর, সেই মেয়ের উপর। অনেক সময় হয় বাবার সাথে ঝগড়া, মায়ের সাথে ঝগড়া, সেই জন্য রাগের সময় বলে, ধ্বংস হোক আমার বাবা, ধ্বংস হোক আমার মা, যদি এরকম কেউ বলে তো কি হবে? লান আল্লাহ, আল্লাহর লানত। আল্লাহ বলছেন ধ্বংস হোক সেই ছেলে, ধ্বংস হোক সেই মেয়ে যে বাবাকে বলে, মাকে বলে, ধ্বংস হোক। লান আল্লাহ মা লানা ওয়ালিদাই, মাতা পিতার উপর কেউ যদি লানত করে, ওই অভিশাপ ডাকে, তো আল্লাহর অভিশাপ নাজিল হয় সেই ছেলে মেয়ের উপর। লান আল্লাহ মা লানা। একটি হাদিসে রয়েছে যে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলে মেয়ে আবার বাবা মাকে কি করে গালিগালাজ করতে পারে? ছেলে মেয়ে কি করে বাবা মাকে লানতান করতে পারে, লানত করতে পারে, অকথ্য ভাষা বলতে পারে? এই যুগে জাহিলিয়াতের যুগেও মা বাবার এত শ্রদ্ধা ছিল যে সাহাবীরা বুঝতে পারছেন না যে মা বাবাকে কেউ গালিগালাজ করতে পারে। ওয়াহাল ইয়াসুবুর রাজুল আবাহু উম্মাহু, কোন মানুষ এমন পৃথিবীতে আছে যে বাবাকে গাল দিবে, মাকে গাল দিবে? জাহিলিয়াতের যুগে নতুন মনে হচ্ছেন তারাও এই সমাজ, এই পরিবেশ কোনোদিন দেখেননি। আর আজকাল মুসলিম সমাজে ওহ রহ বাবা মাকে গালি দেয়, তাই না? বাড়ি থেকে তাড়িয়ে দেয়, ঘর থেকে বের করে দিও, তুমি বারান্দায় থাকো, বুড়ি মাকে বলছো তুমি বারান্দায় থাকো, সে ঘরে থাকবে, সে বড় ঘরে থাকবে, আরামে থাকবে, আর মাকে বের করে দিও। তার মানে জাহিলিয়াতের যুগের মুশরিকরা এত খারাপ ছিল না, মাতা পিতার সাথে এরকম দুর্ব্যবহার করতো না যা আজকালকার এক শ্রেণীর ফাসেক মুসলমানরা করে। মাতা পিতার মা বাবাকে খুন করে দুনিয়ার স্বার্থের কারণে, স্ত্রীর কথা শুনে। এইরকম কেস মুসলিম সমাজে অনেক, কোথায় এদের জায়গা হবে? জাহিলিয়াতের যুগেও মুশরিকরাও জানতো না যে বাবা মার সাথে এরকম খারাপ আচরণ ছেলে মেয়ে করতে পারে। এই জন্য তারা অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন যে এমনটা কি হবে যে ছেলে বাবা মাকে গালিগালাজ করবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওইভাবে বোঝাননি যে একদিন এরকম হবে, ওইভাবে বোঝাননি, বরং বুঝিয়েছিলেন যে দেখো এটা ইনডাইরেক্ট হবে, ডাইরেক্ট হবে না। কেমন ভাবে গালিগালাজ হবে বাবা মাকে, নিজ বাবা মাকে, যে তুমি হয়তো কারো সাথে ঝগড়া করছো, তর্ক বিতর্ক করছো, করতে গিয়ে এই ঝগড়াতে গিয়ে তার বাবা মাকে গালি দিলে, তখন সে পাল্টা গালি দিল তোমাকে, তোমার বাবা তুলে মা তুলে গালি দিল। আমাদের দেশে হয় না এরকম, খারাপ গালগুলি হয় না, জোড়া জোড়া গাল, ডবল ডবল গাল দেয় না? তো এই ডবল ডবল যে গাল, বাবা তুলে গাল দিল, মা তুলে গাল দিল, এই যে গাল গাল দিল, যখন তাকে গাল দিল, তখন সে ওই ব্যক্তিকে গাল দিল। এই যে তাকে গাল দেওয়ার কারণে আপনার বাবা মা তুলে যে গাল দিল, এটি আপনারই গাল দেওয়া হলো আপনার বাবা মা, নবী সাল্লাল্লাহু এভাবে বুঝিয়েছেন। তাহলে এটিও লানতের কারণ, এটিও লানতের কারণ যে আপনি এমন করে ঝগড়া করবেন যে একেবারে আপনার মুখের লাগাম এমন ভাবে খুলে দিলেন যে গালি গালা যেমন শুরু করলেন যে উল্টো গালি খেতে গিয়ে আপনার বাবা মা 14 পিঁড়ি গালি খেয়ে বসে, ঠিক না? এটিও লানতের অভিশাপের কারণ, অভিশাপের কারণ। সুতরাং এই ক্ষেত্রে দেখছেন যে না, লোকটি ভাষা খারাপ, অকথ্য ভাষা বলে এই লোকটি, সুতরাং ওর সাথে আপনি তর্ক বিতর্কে জড়িত হবেন না। তর্ক বিতর্কে জড়িত হলে আপনার বাবা মাকে গালি দিয়ে দিবে, সুতরাং আপনি সেখান থেকে কেটে পড়বেন। ওয়া আরিজ আনিল জাহেলিন, আল্লাহ বলছেন জাহেল থেকে তুমি মুখ ফিরিয়ে নাও, সেখান থেকে সরে পড়ো, কেটে পড়ো সেখান থেকে। দুইটি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এখানে। তৃতীয় কথা হচ্ছে লানাল্লাহু মান আওয়া মুহদিসান, আল্লাহর লানত রয়েছে ওই ব্যক্তির ওপর যেই ব্যক্তি বিদাতিকে আশ্রয় দান করে। মুহদিস মানে বিদাতি, যে নতুন কাজ করে, নতুন কাজ যে করে তাকে কি বলা হয়? ধর্মের নামে নতুন কাজ মানে বিদাত। আর যেই ব্যক্তি ধর্মের নামে নতুন কাজ করলো যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়, রসুলের আদর্শে সুন্নতে নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে সেই ব্যক্তি হচ্ছে বিদাতি, ঠিক না? তো মুহদিস মানে বিদাতি, আর মুহদাস মানে বিদাত, যা আবিষ্কৃত, আবিষ্কৃত এটা হচ্ছে মুহদাস। আর আবিষ্কারকারী, নতুন কর্মকারী, আবিষ্কারক এ হচ্ছে মুহদিস। তো আল্লাহ রাসূল মুহদিস বলেছেন লানাল্লাহু মান আওয়া মুহদিসান, আল্লাহর লানত ওই ব্যক্তির উপর যে ব্যক্তি আশ্রয় দান করলো কাকে? বিদাতিকে। তাহলে শুধু বিদাতির উপর লানত নয়, এখানে আল্লাহ রাসূল এই কথা বলেননি যে বিদাতির উপর আল্লাহর অভিশাপ, বিদাতিকে যে ব্যক্তি কি করলো আশ্রয় দান করলো, সম্মান দান করলো, ভালো খাতির তাওয়াজ করলো, সম্মান প্রদর্শন করলো, মান ইজ্জত দান করলো, হ্যাঁ, এগুলি হচ্ছে আওয়া, আশ্রয় দান করা। তাহলে যদি বিদাতিকে আশ্রয় দিলে আল্লাহর লানত হয়, তাহলে বিদাতির উপর কি হইতে পারে? বিদাতি বেশি অপরাধী না যে বিদাতিকে আশ্রয় দিল সে বেশি অপরাধী? একজন বিদাতি মিলাদি কে আমি দাঁড়িয়ে গেছে আর বলছে যে হুজুর তশরিফ নিয়ে এসেছেন, আপনারা দাঁড়িয়ে যান, কিয়াম করেন, কিয়াম করেন, ইয়া নবী সালাম আলাইকুম শুরু হলো, আর ওকে রাস্তায় দেখা হলো, সালাম আলাইকুম হুজুর, কেমন আছেন, ভালো আছেন হুজুর? হুজুর এত বড় বিদাতি মুশরিক যে শিরকি কথা, নবী হাজির হয়ে গেছেন, কত জায়গায় নবীর হাজির হবেন বাবা? একজন নবী আর কত জায়গায় তোমাদের এরকম মিলাদার জলসওয়াজ মহফিল হচ্ছে, কত জায়গায় হাজির হবেন? তো মুশরিক, আর এর সম্মান করে সালাম আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন? তাহলে এটি হলো কি, সম্মান প্রদর্শন করা হইল, লানত হবে বিদাতির এরকম সম্মান করলে। একটি হাদিস রয়েছে মান ওয়াক্কারা সাহেবা বিদা, যে ব্যক্তি বিদাতির সম্মান করলো, এখানে সম্মান শব্দ দিয়ে আছে, এখানে তো আশ্রয় আওয়া আশ্রয়ের কথা আছে, ওখানে আছে ওয়াক্কারা, যে ব্যক্তি সম্মান প্রদর্শন করলো, বিদাতি এসছে আর চেয়ার ছেড়ে দিলেন বসে, ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম, সেই ব্যক্তি ইসলাম ধ্বংস করার জন্য সাহায্য করলো। তার মানে একটা বিদাতি মোল্লা যদি আসার এখানে তার জন্য একটা চেয়ার আমি এক্ষুনি রেখে দিই, তাহলে আপনারা ভাববেন তারপরে সাক্ষাৎ সবাই করবেন যে যখন আমাদের শেখ এত সম্মান করলেন, একটা চেয়ারে বসতে দিলেন, আসুন 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 বসুন বসাই দিলেন, তাহলে ইনি কিছু আছেন হয়তো, হয়তো প্রভাবিত হয়ে যেতে পারেন আপনি, ঠিক না? না, অবশ্যই না। এই জন্য সালাফে সালেহিনরা যখন বিদাত ছড়িয়ে পড়েছিল, তাবেইন তাবা তাবেইনদের যুগে যখন খারেজি আর শিয়াদের বিদাত প্রথম চালু হয়েছিল, তখন এদেরকে সবসময় অ্যাভয়েড করতো মজলিস থেকে, এদের সাথে রাস্তাঘাটে কথা বলতো, দেখলে কথা বলতো না তাবা তাবেইনরা তাবেইনরা, যাতে করে মানুষ ধোকা না খায়। আরে সাইদ বিন মুসাইয়িব এদের সম্মান করছেন, হাসান বাসরি এদের সম্মান করছেন, মোহাম্মদ বিন সিরিন ইবনে সিরিন এদের সম্মান করছেন, এরকমটা না। ইমাম মালিক এদের সম্মান করছেন, ইমাম আহমদ সম্মান করছেন না, দেখলে কথা বলতেন না, বয়কট করে এদের মজলিসকে, বিদাতিদের সাথে বসুন। যে ব্যক্তি বিদাতি সম্মান করলো সেই ব্যক্তি ইসলাম ধ্বংস করার জন্য সাহায্য করলো। লানাল্লাহু মান আওয়া মুহদিসান, যে ব্যক্তি বিদাতিকে আশ্রয় দিল তার উপরে লানত। তাহলে বিদাতিকে আশ্রয় দিলে লানত আল্লাহর অভিশাপ রয়েছে? মোটেই না। বিদাতি মোল্লা এসছে আর আপনার বাড়িতে খাচ্ছে আর খেয়ে বিদাত ছড়াচ্ছে, দিয়েছেন থাকার ঘুমার জায়গায় দিয়ে দিয়েছেন, কথা বুঝতে পারছেন, আর তারা বিদাত ছড়াচ্ছে। আমাদের চিল্লাওয়ালা ভাইয়েরা আসছেন, আসার আসেন দাওয়াত নেন আর জায়গায় দিয়ে দিলেন, আর তাদের চিরে ফাজাইল পড়ার জন্য, আর ফাজাইলের সাথে কত রকমের কারামত আর কত রকমের স্বপ্ন আর কত রকমের মিথ্যা ধর্ম আর স্বপ্নের ধর্মের কথাবার্তা শোনাচ্ছে, আর তাদের সম্মান প্রদর্শন করছেন না, আনাল্লাহমান আওয়া মহদেশন, ওটাই আশ্রয় দেওয়া যাবে না। এতে কোনো সন্দেহ নেই যে এরা কিছু ভালো কাজ করছে। আমরা সব সময় সত্য কথা বলব, যেগুলি ভালো কথা সেগুলি ভালো, নামাজ শিখাচ্ছে ভালো কথা, দোয়া কালাম শিখাচ্ছে ভালো কথা, কিন্তু নামাজ দোয়া শিখিয়ে তার নামাজ দোয়া যদি ধ্বংস করে দেন শিরিক দিয়ে আর বিদাত দিয়ে, এই কিতাবে যদি থাকে ইয়া রাসূলুল্লাহ দয়া করুন রহম করুন, আপনি কি করে আমাদের থেকে গাফেল থাকতে পারেন, আপনার দরবারে হাজির হয়েছে, সুতরাং আপনি আমাদের উপর একটু দয়া দৃষ্টি নিক্ষেপ করুন, এই যদি থাকে ফজাইল আমলে তবলিগ নিসাবে, আর সেই কিতাব হচ্ছে তাদের মুকদ্দাস পবিত্র কিতাব, আর সেই কিতাব তারা পাঠ করবে, সেই জন্য আপনার গ্রামে এসছে, মসজিদ আড্ডা নিয়েছে, আর তাদের সম্মান প্রদর্শন করবেন। লানাল্লাহমান, ভালো করে শুনে রাখেন। মহদেশের একটি তাফসির এতক্ষণ করলাম, মহদেশের আর একটি অর্থ রয়েছে, কেউ বলতে পারেন? অপরাধী, গুনাগার। মহদেশ মানে অপরাধী, গুনাগার। কেউ পাপিষ্ট গুনাগারকে কেউ যদি আশ্রয় দেয়, অপরাধী, ক্রাইম করে এসছে, সিঁড়ি বিক্রি করে, আর তল্লাশি চলছে, ধরাধরি চলছে, আর দৌড় দিয়ে এসে আপনার রুমে ঢুকেছে, আরে একটু আশ্রয় দেয়, কোনো আশ্রয় দেয়, পিছন থেকে তাড়া করে এসছে, পুলিশ তাড়া করে এসছে, ঠিক আছে, দেশি মানুষ, পুলিশ তাড়া করে এসছে, একটু আশ্রয় দিই, লুকিয়ে যাও, তো আলমারিতে ঢুকে যাও, আলমারিতে কি খুঁজতে দেবে, মানুষ খুঁজতে যাবে, ঢুকে যাও, জায়েজ। সাথে সাথে পুলিশকে জানিয়ে দিতে হবে যে এই যে সিডি বিক্রি করছিল শিকোতে, এই যে এখানে এসে লুকিয়েছে, ধরে নাকি। লান আল্লাহমান আওয়ামহদেশান, আল্লাহর লানত ওই ব্যক্তির ওপর যে ব্যক্তি পাপিষ্ট অপরাধী ক্রাইমকারীকে আশ্রয় দান, জায়েজ নয় যে আপনি আশ্রয় দিবেন তাকে। অনেকে আমাদের দেশে ওই ওই ইয়ে মেয়ে নিয়ে উদাহ হয়ে যায়, হয় না? কারো মেয়ে নিয়ে উদাহ হয়ে গেল, তারপরে আশ্রয় কোথায় নেই, হোটেলে যায় না, বন্ধু বান্ধবের বাড়ি, না হলে আত্মীয়র বাড়িতে, হয়তো মামার বাড়ি চলে গেছে, না হয় আর কারো বাড়ি চলে গেছে, মোট কথা কোনো বাড়িতে গিয়ে আল্লাহ আকবার আর আশ্রয় দেয়। এই শয়তান মুসলমানরা এক শ্রেণীরা আশ্রয় দেয়, আন আল্লাহমান আওয়া মহদেশ, এই অপরাধী, কারো মেয়েকে উঠিয়ে নিয়ে এসছে, বিনা ওলিতে বিবাহ জায়েজ নাই, কোর্ট ম্যারেজ জায়েজ নাই, বিবাহই হবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের আলোকে। সুতরাং মুসলিম মেয়ে হোক আর অমুসলিম মেয়ে হোক, উঠিয়ে নিয়ে আসবে এরকম, আর আপনি জেনা করার জন্য তাকে আশ্রয় দেবেন, কখনো না। লানাল্লাহমান আওয়া মহদেশ, যে ব্যক্তি কোনো পাপিষ্ট অপরাধীকে আশ্রয় দিবে তার উপর লানত, তার উপর লানত রয়েছে। চতুর্থ কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, আল্লাহর লানত রয়েছে ওই ব্যক্তির উপর যে ব্যক্তি জমিনের আলকে, আল না সীমানা, জমিনের সীমানাকে কি করলো, পরিবর্তন করে দিল, গাইয়ারা জমিনের সীমানা পরিবর্তন করে দিল। জমিনের বর্ডার সীমানা আছে, হয়তো জমিওয়ালা বিদেশে আছে, খোঁজ খবর রাখে না, আর আপনি লাঙ্গল চালাবার সময় দিলেন একটু চেপে, ভালো করে চেপে দিলেন, ও বুঝবে কি, কিচ্ছু বোঝার নেই তার, আর এরকম যে কত হচ্ছে, ভালো ভালো লোক, নামাজি লোক এই কাজ করছে, অনেক কারি, হাফেজ, আলেম এইসব কাজ করছে, দুনিয়ার এত লোক যে আধা হাত এক হাত জমি চাপার জন্য এই লোক নেই, বা এর বাড়ি দূরে আছে, বিশেষ করে যদি দামি জায়গা হয়, শহরের জায়গা, বাজারের জায়গা, তো দেখেন কি করে, রাতারাতি ওয়াল উঠাতে গিয়ে চেপে উঠাবে। আমি জানি বেশ কিছু আলেম হাফেজদেরকে, সেই জন্যই বললাম এই কথা, জাহেল লোকেরা তো করে এগুলি, কিন্তু আলেম হাফেজ ফাসেক এরা, আসলে তো এরা দিনের আলেম নাই, আল্লাহকে যারা ভয় করে না সত্যিকার আলেম নাই, কিন্তু আলেম হাফেজ এরা পেটের জন্য হয়তো পড়াশোনা করেছে, পেটের জন্য এরা বেঁচে রয়েছে, যার ফলে আল্লাহ পরকাল চিন্তা না করে দুনিয়ার পিছনে এত ছুটে, যে দামি জায়গা যদি চার আঙুল ছুটে যায়, ছুটে কেন, একটু বেশি করে চেপে ধরো যাতে করে ছুটে না যায়, মানে একদিন থাকে যে আমার কিছু ছুটে নি, ওরই যাক কিছু, পুরো ওয়ালটা হয়তো অন্য প্রতিবেশী যে জমি আল্লাহ ওর দিকে ও নিজের ওয়ালটা করলো, যাতে করে ওর জমি একটু না যায়, শাস্তি লান আল্লাহ, আল্লাহর লানত, অভিশাপ। লানত মানে কি, এতক্ষণ লানত তো অনেকবারই লানতের কথা আলোচনা হইলো, লানত মানে রহমত থেকে মাহরুম, বঞ্চিত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, দুনিয়াতেও আর আখেরাতেও আল্লাহর রহমত থেকে বঞ্চিত। তাহলে এরকম রিজিকে কোনো বরকত নেই, এইরকম লোকের জমি জায়গায় কোনো বরকত নেই, সম্পত্তিতে, ধন সম্পদে কোনো বরকত নেই, যারা এরকম জমি চেপে খাবে কারো। মুসলিম শরীফের হাদিস এটি। নবী সাল্লাম, আরেকটি হাদিস রয়েছে এই জমি কারো চেপে খাওয়া সম্পর্কে, নবী সাল্লাম বলছেন, মান ইকতাতা আরদান শিবরান মিন আরদে, কেউ যদি অন্যায় ভাবে কারো আদাত, শিবির মানে আদাত, আদাত জমিন কারো চেপে নেই, জুলমান অন্যায় ভাবে, ভুল করে নেই, জেনে শুনে, অনেক সময় ভুল ভুল বশত থেকে যায়, মাপে হয়তো আমিন সাহেব মাপতে গিয়ে ভুল করে দিয়েছে, না জেনে শুনে সে চেপে খাচ্ছে, তাওয়া কাহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতে সাবা আরাদিন, কিয়ামতের দিনে আল্লাহ সাত জমিন, যে সাতটি জমিনের স্তর রয়েছে, যেমন সাত আকাশ রয়েছে, সাত জমিন রয়েছে, সাত জমিন আল্লাহ তার গলায় ঝুলিয়ে দেবেন, তার গলাতে সাত জমিনকে, এই সাত স্তরে সাত তাবাক জমিনকে আল্লাহ ঝুলিয়ে দিবেন, আর বলবেন জমিনের জন্য তুমি খাই খাই করছিলে, তোমার পেট ভরছিল না, নাও এই সাত তাবাক জমিন তোমার গলায় ঝুলিয়ে দাও, খাও, তুমি ভক্ষণ করো জমিন তোমারে, আল্লাহু আকবার, এই জমিন সেদিন উঠাতে পারবে, জাহান্নামে তো যাবে, এই শাস্তি দেওয়া হবে, জাহান্নামে গেলে এই শাস্তি, জমিন উঠাইতে হবে। বলে একজন একজন যদি হালকা থাকে, তার কোনো শরীরে বোঝ নেই, যদি একটু কষ্টে থাকে তারও কষ্ট আছে, আর আর একজন তো কষ্টে আছে, উপরন্ত তার উপর বোঝা চাপানো আছে, কষ্ট আর কি বোঝা, এই কি যেমন তেমন বোঝা, যেটুকু জমি চেপেছিল সেইটুকু না, সাত স্তরের জমিন, সাত তাবাক জমিনকে তার গলায় চাপিয়ে দেওয়া হবে, তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে, গলাতে মালার মতো পরিয়ে দেওয়া হবে। তাওয়াক তাওক বলে মালাকে, মালা করে পরিয়ে দেওয়া হবে তাকে এই জমিন। কেউ কেউ বলেছেন যে লান আল্লাহ মান গাইয়ারা মানার আল আর্দ, জমিনের চিহ্ন গুলি যারা পরিবর্তন করবে তাদেরকে লানত, এর অর্থ যে সব চিহ্ন রয়েছে রাস্তা পথ চেনার জন্য। প্রাচীন যুগে তো এইরকম পোর্ট ছিল না, চিহ্ন থাকতো কিছু, মক্কা মদিনা, মক্কা থেকে মদিনা আসতে হবে, শুধু নিশানা পাথর দেওয়া রয়েছে যে এই পাথরগুলি আছে তার মানে এই দিক দিয়ে গেলে মদিনা পৌঁছে যাবে, জায়গায় জায়গায় পাথর দিয়ে সংকেত দেওয়া রয়েছে, রাস্তার মতো একটু করা রয়েছে, হয়তো পাথর টাথর একটু সরানো রয়েছে, না ওগুলোকে মিটিয়ে দিল, রাস্তার মতো হয়েছে ওগুলোকে পাথর দিয়ে মিটিয়ে দিল, বা পাথর রাখা আছে সেই পাথরকে সেখান থেকে সরিয়ে দিল। সাহাবা ইকরামদের জামানায় মদিনা থেকে সাহাবারা কুফা পর্যন্ত গিয়েছেন, মেসর গিয়েছেন, এসব রাস্তা মরুভূমির রাস্তা চিন্তা করুন দেখি, এত বালি মরুভূমির রাস্তা এইসব এলাকা, তো এইসব এলাকাতে যে চিহ্নগুলি দেওয়া ছিল আসার জন্য সেগুলো যদি সরিয়ে দেয় তো মানুষ তো রাস্তা হারিয়ে দিয়ে কোথায় গিয়ে, রবুল খালি যেসব মরুভূমি এলাকা, কোনো জনবস্তি নেই, কিচ্ছু নেই, পানি নেই, ওই এলাকায় চলে গেলে তো মরে যাবে, তার উট মরে যাবে, সে মরে যাবে, মরে শেষ হয়ে যাবে, এই জন্য লানত করা হয়েছে। তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আগের যুগের একটি ঘটনা সম্পর্কে, আগের যুগের ঘটনা, দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাব, এই হাদিসটি সম্পর্কে মুহাদ্দিসিনগণ বলেছেন যে হাদিসটি সাহাবি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মওকুফ হাদিস, অর্থাৎ তার বক্তব্য। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পারস্য দেশ থেকে বেরিয়েছিলেন ইসলামের সন্ধানে, বিভিন্ন দেশ ঘুরে ঘুরে, ইরাক, শাম, সব দেশ ঘুরে ঘুরে মধ্যখানে খ্রিস্টান হয়ে গেলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ঘটেনি, যে হয়তো অগ্নি পূজার ধর্ম চাইতে এটি ভালো, তো হয়তো তাদের কাছ থেকে শোনা হবে না এরকম কিস্সা কাহিনী, ইহুদি খ্রিস্টানদের মধ্যে, বনি ইসরায়েলদের মধ্যে এরকম ঘটনা ঘটেছিল, যে ঘটনাটি এখানে বর্ণনা করা হয়েছে, এখানে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিন্তু সঠিক হচ্ছে যে এটি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি, তিনি শাম দেশে তাদের কাছ থেকে হয়তো শুনেছিলেন এই ঘটনা, বিগত যুগে এরকম একটি ঘটনা ঘটেছিল কি, দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাব, একটি লোক একটি মাছির কারণে জান্নাতে যেতে পেরেছিল, অর্থাৎ তার জন্য জান্নাত অবধারিত হয়েছে, তার মানে জান্নাতে চলে গেছে এমন কথা নেই, শাব্দিক অর্থ মনে হচ্ছে জান্নাতে সে দাখিল হয়ে গেছে, তাই না। ওয়াদাখালান্নারা রাজুলুন ফি যুবাব, আর একজন লোক জাহান্নামে প্রবেশ করেছে ফি যুবাব একটি মাছির কারণে, মানে একটি মাছিকে কেন্দ্র করে একজন লোক জান্নাতে গিয়েছে আর একজন লোক জাহান্নামে গিয়েছে, এ বাহ্যিক অর্থ নয়, যেমন বাহ্যিক অর্থ মনে হচ্ছে জান্নাতে চলে গেছে আর জাহান্নামে চলে গেছে, না, তার মানে কি যে জান্নাত তার জন্য অবধারিত হয়েছে আর আরেকজনের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, মানে সে জাহান্নামে যাবে সেই মাছিটির কারণে, আর আরেকজন ব্যক্তি জান্নাতে যাবে ওই মাছির কারণে, মাছিকে কেন্দ্র করে, কারণ যতদিন কিয়ামত হয়নি, হিসাব নিকাশ হয়নি, কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, কোনো ব্যক্তি জাহান্নামে যাবে না, তবে জান্নাত এবং জাহান্নামের যেসব দৃশ্য রয়েছে, যেসব অবস্থা রয়েছে, অর্থাৎ জান্নাতের নিয়ামত আর জাহান্নামের শাস্তি, এগুলি মৃত্যুর পরের জীবনে, বরজাখি জীবনে, কবরের জীবনে হয়ে থাকে, যেমন কবরের আজাবের হাদিসগুলিতে রয়েছে, বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ হাদিস, লম্বা হাদিস রয়েছে যে কবরে নেক মানুষ তিনটি প্রশ্ন করা হয়, যখন তার উত্তর যখন দিতে পারে তখন আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়, আকাশ থেকে ফেরেশতাদেরকে ডাক দেওয়া হয় যে ফাফরেশু মিনাল জান্নাতি ওয়ালবাসু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের লেবাস পরিয়ে দাও আর জান্নাতের দরজা খুলে দাও। পক্ষান্তরে যারা পাপিষ্ঠ গুনাগার, যাদের গোনা বেশি, গোনার কারণে যারা জাহান্নামে যাবে এইরকম, অথবা গোনা বেশি রয়েছে, তাদের শাস্তি হয় কবরে, তখন আকাশ থেকে ডাক দেওয়া হয় ফেরেশতাদেরকে যে ফাফরেশুহু মিনাল মিনান নারে ওয়ালবাসুহু মিনান নারে ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার জন্য জাহান্নামের কি করো, বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের বিছানা তাহলে আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে, ওয়ালবাসুহু মিনাল মিনান নার, এবং জাহান্নামের আগুনের লিবাস পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আর জাহান্নামের দরজা খুলে দাও, আজাব হইতে থাকবে এবং ফেরেশতা নিযুক্ত করা হবে, অন্ধ, বোবা, বধির, কানে শুনবে না, চোখে দেখবে না, যাতে রহম না হয়, দয়া না হয়, হ্যাঁ, নিষ্ঠুর, যেহেতু চোখে দেখলে দয়া চলে আসে, তাই না, কানে শুনলে, কানে যদি কারো কষ্টের কথা শোনা হয় তো মায়া দয়া চলে আসে, সেই জন্য আল্লাহ ওই রকম ফেরেশতা নিযুক্ত করবেন কবরের আজাবে, যার হাতে আল্লাহ হাতুড়ি দিবেন, বড় হাতুড়ি, জাহান্নামের হাতুড়ি, আর এমন আঘাত হানবে যে আঘাতে ইয়াসমাউহা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমে যত জীব জন্তু যত কিছু আছে সব শুনবে, গায়রা সাকালাইন মানুষ এবং জিন ব্যতীত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে। কারণ মানুষ এবং জিন যদি ওই দৃশ্য দেখে নিত অথবা শুনে নিত বিকট আওয়াজ এই কবরবাসীর, তাহলে তারা বেহুশ হয়ে মারা যেত, ধ্বংস হয়ে যেত। এক নম্বর কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। দ্বিতীয় কারণ হচ্ছে যে তাহলে প্রশ্ন আউট হয়ে যেত, আল্লাহ দেখিয়ে মানুষকে পাশ করাতে চায়নি। যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে প্রশ্ন আউট করে পাশ করানো হয় না, তাই কিনা? প্রশ্নকে গোপনেই রাখা হয়, তাহলেই পরীক্ষা যুক্তিযুক্ত হবে। আর প্রশ্ন দেখিয়ে দিয়ে আউট করে দেওয়া হলে আগামীকালকে পরীক্ষা হবে, প্রশ্ন নিয়ে নাও, দেখে নাও, পরীক্ষা দাও, এইরকম পরীক্ষার কোনো যুক্তিকতা নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষ এবং জিন কে ইবাদত বান্দাগীর আদেশ দান করেছেন, তার জন্য কোরআন নাজল করেছেন, তার জন্য রাসূল পাঠিয়েছেন, তারপরে যদি কবরের আজাব দেখিয়ে দিতেন, তাহলে তো প্রশ্ন আউট করে দেওয়া হলো, তাহলে পরীক্ষায় কি থাকলো? পরীক্ষায় কিছু থাকতো না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে শোনার শক্তি দেয়নি এই দুইটি কারণে। তো জান্নাতের নিয়ামত প্রাপ্ত হয় এন্তেকালের পরে সৎ মানুষেরা, পক্ষান্তরে জাহান্নামের শাস্তি পায় অসৎ মানুষেরা, কাফের মুশরিক এবং যারা পাপিষ্ঠ মুসলিম, তাদেরও কবরের আজাব হয়। কিন্তু জান্নাত এবং জাহান্নামে দাখিল হওয়া এটি কিয়ামতের পরে, হিসাব নিকাশের পরে, কুলসেরাতের পরে। সেই জন্য এই হাদিসের অর্থ কি করতে হবে, দাখাল আল জান্না মানে জান্নাতে প্রবেশ করা তার জন্য অবধারিত হয়ে গেছে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। এর কারণে ফিজুবাবিন একটি মাছির কারণ, মাছিকে কেন্দ্র করে মাছির একটা ঘটনা নিয়ে, অদাখালান নারা রাজুলুন ফিজুবাব, আর আরেকজন লোকের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে গেছে, ফিজুবাব একটি মাছিকে কেন্দ্র করে। ঘটনা কি ছিল? কালু সাহাবারা বললেন, ওয়া কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, এটি কেমন করে হয়েছিল? একজন লোক জান্নাতে যাবে, একজন লোক জাহান্নামে যাবে একটি মাছির কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, মাররা রাজুলান আলা কওমিন লাহুম সালাম, দুইজন মানুষ একসাথে কোন রাস্তা দিয়ে যাচ্ছিল, কোন এলাকা বা কোন জাতি বসবাস করত, সেই এলাকা দিয়ে তারা সফর করে যাচ্ছিল, আর তাদের এক দেবতার মূর্তি ছিল, মূর্তি ছিল, সানাম মানে মূর্তি, মূর্তি ছিল, তারা মূর্তি পূজক এক কথায়। মূর্তি পূজার ইতিহাস খুব পুরনো ইতিহাস, এই যে হিন্দু ধর্মের মূর্তি পূজা, বৌদ্ধ ধর্মের মূর্তি পূজা, এর খুব পুরনো ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালামের যুগ, আজকে 5000 বছর আগে মূর্তি পূজা করত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ইরাকের লোকেরা। তো ইরাক মূর্তি পূজা প্রাচীন যুগ থেকে ইরাকে মূর্তি পূজা হয়েছে, বরং তারও আগে নূহ আলাইহিস সালামের জামানা, নূহ আলাইহিস সালাম ইরাকের মানুষ ছিলেন, নূহ আলাইহিস সালাম ইরাকের মানুষ ছিলেন, নূহ আলাইহিস সালামের যুগে প্রথম মূর্তি পূজার সূত্রপাত হয়। মূর্তি পূজার ইতিহাসও খুব পুরাতন। তো তার চাইতে পুরাতন হচ্ছে তাওহীদ, মানে আসল হচ্ছে তাওহীদ, আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, তাওহীদের শিক্ষা দিয়েছেন। এই তাওহীদ আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত এই তাওহীদ আল্লাহর একত্ববাদী ছিল, কোনো মুশরিক ছিল না। এই নূহ আলাইহিস সালামের পূর্বকালে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করেছেন, বুখারীতে এই রিওয়ায়েত রয়েছে, যে নূহ আলাইহিস সালামের সুপূর্ব যুগে এই প্রথম শিরক শুরু হয়, মানে পুতুল পূজা, মূর্তি পূজা শুরু হয়। আর সেই দেবতাগুলির নাম কোরআনের সূরায় নূহে রয়েছে, কারুলা তাযুরুনা ওয়াদাম ওয়ালা সুআম ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউক ওয়া নাসরা, এই ধরনের নাম ছিল সেই যুগের প্রথম যে পূজা হইতো মূর্তি পূজা, সেই মূর্তিগুলির। যেমন আজকাল হিন্দুদের অনেক দেবী দেবতার অনেক রকমের নাম রয়েছে, এই মূর্তি পূজা মানবরচিত পূজা, আর মূর্তি পূজার ধর্ম মানবরচিত ধর্ম, মানুষের তৈরি করা ধর্ম। আল্লাহ যে কোনো দিন নাজেল করেছেন, সেই দিন হচ্ছে তাওহীদের দিন, একত্ববাদের দিন। সমস্ত আম্বিয়া এবং রসুল আল্লাহর একত্ববাদের দিন নিয়ে এসছেন, ইব্রাহিম আলাইহিস সালাম হন আর নূহ আলাইহিস সালাম হন, মুসা ঈসা সবাই আল্লাহর তাওহীদের দিন নিয়ে এসেছিলেন। পরবর্তীতে মানুষ দিনকে বিকৃত করে শিরিক আরম্ভ করেছে, যেমন আজকালকার এক শ্রেণীর মুসলমান, তারা জাতিতে মুসলমান, শেষ নবীর উম্মত হওয়ার দাবি করে, মূর্তি পূজা না করলেও, দুর্গা পূজা না করলেও দরগাহ পূজা করে, দরগাহের পূজা করে, কবর মাজার পূজা আরম্ভ করেছে। তো যে এই যেইভাবে এরা দিন ইসলামকে বিকৃত করে কবর মাজার পূজা আর ধর্ম আবিষ্কার করেছে, মানুষের তৈরি করা ধর্ম কবর মাজার পূজা, তো সেই রকমই হিন্দুরা, বৌদ্ধরা অথবা তার আগে ইব্রাহিম আলী সালামের জাতিরা, নূহ আলী সালামের জাতিরা, এরাও তাওহীদকে ছেড়ে দিয়ে, আল্লাহর একত্ববাদকে ছেড়ে দিয়ে তারাও শিরক আরম্ভ করেছিল। এই জাতিও ছিল মুশরিক জাতি, পৌত্তলিক জাতি। ওই জাতির এলাকা দিয়ে এই দুইজন মানুষ অতিক্রম করেছিল, তার এরা কাফের ছিল না। দুইজন মানুষ যারা সফর করে যাচ্ছিল তারা কাফের ছিল না, তারা মমিন ছিল। কিন্তু ওই এলাকা, যে এলাকা দিয়ে তারা যাচ্ছিলেন, তাদের একটি দাবি ছিল যে আমাদের এলাকা দিয়ে কেউ আসলে আমাদের দাবি পূরণ করতে হবে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজুযু আহাদুন হাত্তা ইয়ুকাররিবা লাহু শাইআন, সেখান দিয়ে কেউ অতিক্রম করতে পারত না, সেই এলাকা দিয়ে বা সেই দেশ দিয়ে সেই অঞ্চল দিয়ে কেউ অতিক্রম করতে পারবে না, চলাফেরা করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত কিছু পেশ না করবে তার নামে, এই দেবতার নামে, মূর্তির নামে, মূর্তির সন্তুষ্টির জন্য কিছু পেশ করবে। যেমন হিন্দুদের মন্দিরে যারা বা মন্দির হয়ে যারা অতিক্রম করে, পাক্কা মুসলিম ছাড়া অনেক কাঁচা মুসলিমকে দেখেছি, বাস যাচ্ছে, বাস থামিয়ে দিল, তারপর একটা ফুল নিয়ে গিয়ে মন্দিরে দিয়ে আসে। বাসের চালক মুসলমান, হয়তো খালাসি হিন্দু অথবা মালিক হিন্দু, চাকরি করে সেতে অনেকে এরকম মুসলমান রয়েছে, মুশরিক মুসলমান, তা মন্দিরের কাছে গিয়ে গাড়িটা থামিয়ে দিল, দেখেছেন এরকম দৃশ্য, কেউ গাড়ি থামিয়ে দিল, হাইওয়ে যাচ্ছে, মন্দির আছে, থামিয়ে দিল, তারপর একটা ফুল দিয়ে আসলো। আর মুসলমান নামাজারি করে, মুসলমান মুশরিক যারা, আর হিন্দু মুশরিক আর মুসলমান মুশরিক, আর হিন্দুরা তো করেই, হিন্দুরা যে কোনো মন্দিরের কাছে বাস থামাবে, যতই সে মানে দূরপাল্লার বাস হোক না কেন, কোনো স্টপেজ নাই, প্যাসেঞ্জারের জন্য থামাবে না, কিন্তু মন্দির এসছে গাড়ি থামবে, মাজার এসছে গাড়ি থামবে, তারপর একটা ফুল নিয়ে দিয়ে চলে আসলো, বা ওই একটা আগরবাতি বা কিছু টাকা পয়সা কিছু পয়সা দিয়ে আসলো নজরানা। আর এরা ওই মাজার পূজারীরা এগুলি নজর মানমত কিছু নজরানা বললো, কিছু নজরানা পেশ করেন, নজরানা পেশ করে, আর এরা কি বলে হিন্দুদের এগুলিকে প্রসাদ, হ্যাঁ প্রসাদ বলে। কথা হচ্ছে যে এই তরিকা, তাহলে এও তরিকা খুব পুরনো তরিকা, মন্দির হয়ে অতিক্রম করলে কিছু পেশ করে আসতে হবে, শিরক করে আসতে হবে, এই তরিকাও খুব পুরনো তরিকা। তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের অনেক আগের ঘটনায় এই ঘটনা, এই কওমেরা কি করতো যে আমাদের এলাকা দিয়ে আসলে মূর্তির সামনে কিছু প্রসাদ দিতে হবে, প্রসাদ চড়াইতে হবে, তারপরে যেতে পারবে রাস্তা দিয়ে, না হলে যেতে পারবে না। লা ইয়াজুযু আহাদুন হাত্তা ইয়ুকাররিবা লাহু শাইআন, অতক্ষণ তারা সেখান দিয়ে যেতে দেবে না যতক্ষণ তাদের মন্দিরে তাদের মূর্তির কাছে কিছু স্বাদ না পেশ করবে। ফাকালু লি আহাদিহিমা ক্বাররিব, দুজনের একজনকে ঘেরাও করলো, বললো যে দাও কিছু পেশ করো, আমাদের দেবতার নামে কিছু পেশ করো। সে বলল লাইসা ইনদি শাইউন উকাররিব, আমার কাছে এমন কিছু নেই যে পেশ করব, কিছু নেই তোমাদের দেবতার সামনে মূর্তির সামনে। ফাকালু লা ক্বাররিব ওয়ালা উযবাবান, তোমাকে কিছু পেশ করতেই হবে, কিছু প্রসাদ দিতেই হবে, যদি একটা মাছি হোক না কেন, কিচ্ছু না থাকলে মাছি ধরো, মাছি ধরে পেশ করো, তারপরে যেতে পারবে এই রাস্তা দিয়ে। তাহলে উদ্দেশ্য কি মুশরিকের, দেখেন মুশরিকের উদ্দেশ্য অর্থ নয়, মুশরিকের উদ্দেশ্য আপনার দুনিয়া লুটা নয়, এটা তো কিছু লোক আছে, কন্যা পান্না আছে, যারা কিছু খেতে চায় তাদের। মুশরিকের আসল উদ্দেশ্য হচ্ছে যে সারা পৃথিবীকে মুশরিক বানিয়ে দেওয়া। আল্লাহ কোরআনে বলেছেন তারা যদি পারতো তো তোমাদের সবাইকে মুশরিক বানিয়ে দিত। ওয়াদু লাউ তাকফুরুনা কামা কাফারু, তারা এটা পছন্দ করে কাফের মুশরিকরা, যে তোমরাও কাফের মুশরিক হয়ে যাও যেমন তানা কাফের মুশরিক হয়ে গেছে, ফাতাকুনুনা সাওয়া, আর তাদের বরাবর হয়ে যাও, সমান হয়ে যাও, তারাও হিন্দু তুমিও হিন্দু যাও, তারা কবর পূজারি তুমিও কবর পূজারি হয়ে যাও, তারা ঈদে মিলাদুন্নবী করে তুমিও ঈদে মিলাদুন্নবী করো, চাই এটা। যত বাতিল পন্থী আছে তারা চায় যে বাতিলে অংশ নেয় না, যারা নাস্তিক তারা নাস্তিকতা চায়, হ্যাঁ যে আপনাকে নাস্তিক বানাতে, যারা ধর্ম নিরপেক্ষতাই বিশ্বাসী, যারা গণতন্ত্র বিশ্বাসী, তারা মনে করে যে এই হইতে হবে তোমাকে, হ্যাঁ নাহলে কি করে দেশের নাগরিক হইতে পারো, কত ভুল কথা বলে, বিভ্রান্ত করে মানুষকে, যে তুমি গণতান্ত্রিক দেশে বসবাস করো আর ভোট না দিলে তুমি কি করে তাহলে এখানকার নাগরিকত্বের অধিকার রাখো। আরে বাবা, গণতন্ত্রের অধিকার মানেই তো আমার ভোট, আমার ক্ষমতা, জনসাধারণের হাতে যখন ক্ষমতাই হলো তাহলে আমার ক্ষমতা আমার হাতে হবে, বাধ্য কেন করা হচ্ছে যে একে দাও না ওকে দাও, দিতেই হবে তোমাকে কেন, আমি দেখছি দুটোই চোর, তো চোরকে আমি কি করে ভোট দেবো, যুক্তিটা ভালো করে বুঝবেন, কারণ এরকম ধোকা দেয়, এরকম যারা পার্টিবাজি করে তারা ধোকা দেয় যে তোমাকে একটা করতে হবে, হয় আওয়ামী লীগ করো না হয় বিএনপি করো না হয় জামাত করো, একটা করতেই হবে তোমাকে, কেন তুমি গণতান্ত্রিক দেশে বাস করো, তুমি বাংলাদেশি নও, তুমি ভারতীয় নও, তুমি যখন দেশে বাস করো একটা গণতান্ত্রিক দেশে তখন তোমাকে ভোট দিতে হবে, না কে বললো ভোট দিতে হবে, তাহলে বাধ্য করা হচ্ছে, আমি দেখছি তিনটাই চোর, একটা চোর, একটা ডাকাতা, একটা সন্ত্রাসী, তাহলে আমি কাকে ভোট দেবো বলেন, তাহলে আমি আমার ভোটকে আমি আমার সংরক্ষিত রাখবো, আমার অধিকার আছে এই ক্ষেত্রে, যদি এই অধিকার না থাকলো তাহলে কোথায় স্বাধীনতা, কোথায় স্বাধীনতা, তাহলে তাহলে তো স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হলো, আর ভোট না দিলে নাগরিকত্ব চলে যাবে এই কথা কোথায় আছে, কোন সংবিধান আছে যে ভোট না দিলে নাগরিকত্ব চলে যাবে। মওদুদি রহমতুল্লাহ আলাইহি আজীবন পাকিস্তানের নাগরিক থেকে জীবনে ভোট দেননি তিনি, আর মওদুদির মুত্তাবেইন মুকাল্লিদিনরা আজকাল ভোটকে বলছে জিহাদ, যে ভোট বলে জিহাদ। তো কথা হচ্ছে যে গণতন্ত্রকে বুঝতে হবে, তুমি যদি গণতন্ত্রই হয় এক মিনিট মানলাম যে তোমাদের গণতন্ত্র, তাহলে আমার স্বাধীনতা আছে, আমি যদি দেখি যে সৎ মানুষ আছে তাহলে ভোট দিতে হবে, সৎ মানুষ আছে ভোট দিতেই হবে বলছি না, সৎ মানুষ আছে আর সেই সৎ মানুষের দ্বারা কিছু সমাজের কাজ হতে পারে, এই সৎ মানুষটিকে যদি না নিয়ে যায় তাহলে হয়তো একজন খারাপ লোক চোর ডাকাত চলে আসবে, যে হয়তো লুটে নেবে লুটপাট করবে, গরিব মিসকিনরা হক পাবে না, সেই ক্ষেত্রে ওলামারা গণতান্ত্রিক সিস্টেমের ওপর মানবরচিত আইনের ওপর, মানবরচিত মতবাদের ওপর বিশ্বাসী হয়ে নয়, বরং আপাতত ভোটের বৈধতার আর ফতোয়া তারা দিতে পারে, সেটি আলাদা কথা। কিন্তু গণতান্ত্রিক মতবাদে বিশ্বাসী, বরং গণতন্ত্রকে জিহাদ বলা যারা ধর্মের নামে কাজ করছে, আর যারা ধর্মের নামে কাজ করে না তারা গণতান্ত্রিক বিধর্মিতার ওপর প্রতিষ্ঠিত থাকা এবং তার জন্য মেহনত পরিশ্রম করা, এই হল বিধর্মিতা। বিধর্মিতা সেই লোকটি বললো যে লাই সাইন দি সাইন ওকাররের, তখন তারা কি বললো যে একটা মাছি হলে দিতে হবে। তাহলে মুশরিকরা আপনাকে মুশরিক বানাতে চায়, বাতিলরা আপনাকে বাতিলে নিয়ে যেতে, জাহান্নামীরা একা জাহান্নামে যেতে চায় না, তারা আপনাকেও জাহান্নামে নিতে চায়। এটি হচ্ছে ইবলিসি পলিসি, এটি হচ্ছে ইবলিসি পলিসি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তান এই আজাজিলের কথা বলেছেন, যে আদম আলাইহিস সালামকে সিজদা করা অস্বীকার করেছিল তার কথা আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর, সে একা জাহান্নামে যেতে চায় না, যে আমি জাহান্নামে যাব আর আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাব না, তাদেরকে ছেড়ে দেবো জান্নাত যাওয়ার জন্য। আরে যাকে সিজদা না করার কারণে, যাদের বাবাকে সিজদা না করার কারণে আমি জাহান্নামে যাচ্ছি মালাউন অভিশপ্ত হয়ে, তাহলে তাদেরকে ছাড়বো কেন? তাহলে তার সন্তানদেরকে আমি নিয়ে যাবো জাহান্নামে। ইন্নামা ইয়াদউ হিজবাহু, এই শয়তান তার দলকে আহ্বান করে, লিয়াকুনু মিন আসহাবিস সাইর, যাতে করে তারাও তার সাথে জাহান্নামে যেতে পারে, তাদেরকেও জাহান্নামে নিয়ে যেতে পারে। ফাকাররাবাজু বাবান, এই লোকটি মনে করলো যে যেতেই হবে আমাকে, চলো ঠিক আছে। একটি মাছি ধরে মাছিটি পেশ করে দিল মূর্তির সামনে, ফাখাল্লু সাবিলাহু, তখন তারা ফাখাল্লাহু সাবিলাহু, তারা তার রাস্তা কে ছেড়ে দিল, তার মানে ঠিক আছে এখন আর অসুবিধা। ফাদাখালান নার, সুতরাং সেই ব্যক্তি জাহান্নামের হকদার হয়ে গেল, জাহান্নামে যাবে, তার জন্য জাহান্নাম অবধারিত হইল। এরকম দৃশ্য দেখেছেন পূজার চাঁদাবাজির ক্ষেত্রে, এরকম মানে শুনে করেছে, গাড়ি ঘেরাও করেছে, মানুষকে ঘিরে নিয়েছে, আর একেবারে চরম অবস্থার সৃষ্টি করেছে, চাঁদা না দিলে এক টাকা দিতে হবে, না হলে যেতে দেওয়া হবে না, কোনো মতেই যেতে দেবে। আচ্ছা, এই হাদিসটি যেভাবে আমরা শুনলাম, ব্যাখ্যা করলাম, এতে মনে হয়েছে জবরদস্তি করা হয়েছে, তাই না? জবরদস্তি করলে তো মাফ রয়েছে, কাউকে যদি বলা হয় যে তোমাকে জবাই করে দেবো, শিরিক না করো, আমাদের মন্দিরে সিজদা না করো বা মাজারে সিজদা না করো, বিষয় তোমাকে জবাই করে দেবো, তাহলে সিজদা করা জায়েজ আল্লাহ কোরআনে বলেছে। কোরআনে একটি আয়াত রয়েছে, ইল্লা মান উকরিহা কলবহু মুতমাইন্নুন বিল ঈমান, তার ঈমান যদি মজবুত থাকে আর তার উপর জবরদস্তি করা হয় তাহলে সেই ব্যক্তি কাফের মুশরিক হবে না, সে মুমিন থাকবে, তার ঈমান মজবুত রয়েছে। না আমাকে বাধ্য কারণ, না হলে আমার গলা কেটে দেওয়া হচ্ছে, জবাই করে দেওয়া হচ্ছে, আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে ঈমান, আল্লাহর প্রতি ঈমান রেখে, পরকালের প্রতি ঈমান রেখে যদি সিজদা গায়রুল্লাহকে করে তাহলে তার গুনাহ হবে না, কোরআন আল্লাহ বলেছে। তো এই লোকটির ওপর কি জবরদস্তি করা হয়েছিল? এখন প্রশ্ন, এই লোকটির ওপর কি জবরদস্তি করা হয়েছিল? যদি বলেন জবরদস্তি করা হয়েছে, তাহলে জাহান্নামে কেন যাবে সে? তার জন্য জাহান্নাম অবধারিত হওয়ার কথা নয়। তাহলে একটি ব্যাখ্যা হচ্ছে যে হাদিসে এ কথা নেই যে তোমাকে মাছি বা কিছু দিতেই হবে, না হলে হত্যা করে দেবো, বরং বলা হয়েছে আগে আগের অংশটুকু দেখুন, লা ইয়াজুজু আহাদ, সেখান থেকে অতিক্রম করতে পারবে না, সেই পথে চলতে পারবে না যতক্ষণ কোনো কিছু তাদের দেবতার জন্য পেশ না করবে, তাহলে সেই পথে যাবো না, ঠিক আছে আমি ফিরে চলে গেলাম, তোমাদের এলাকায় যাবো না, তোমাদের দেশে যাবো না। তাহলে উদাহরণস্বরূপ আপনি একটি অমুসলিম দেশে যেতে চান, নেপালে যেতে চান হিন্দু রাষ্ট্র, অথবা কোনো খ্রিস্টান দেশে যেতে চান, ভিসা নিতে গেছেন, তখন বলছেন যে ভিসা দিতে পারি কিন্তু তোমাকে আমাদের দেবতার নামে কিছু দিতে, বলেন এই ক্ষেত্রে আপনাকে বাধ্য করা হচ্ছে কি? বাধ্য নয়, এটা বাধ্য না, আপনাকে যেতেই হবে, আসসালাম, তোমার ভিসার দরকার নেই, তোমার দেশে যাওয়ার দরকার নেই, ফিরে গেলাম, বেরিয়ে চলে আসলেন, তার এম বিষয় ঠিক কিনা, যাবো না আমি তোমার দেশে চাকরি করার জন্য, আমি আমার ডাল ভাত খেয়ে মরবো এখানে, আমার দেশেই থাকবো, যা কিছু আছে আমার আল্লাহ রিজিক আমার বাকি রয়েছে, আমার দেশেই থাকবো, আমার ইসলামে পালন করবো, ব্যবসার জন্য যেতে হবে কোনো দেশে, যে দেশে দাঁড়িয়ে নিয়ে গেলে সমস্যা, তখন দাঁড়িয়ে কি সাফ করে দিল, না আমার প্রয়োজন নেই, ব্যবসা করতে চাইছিলাম যাবো না, ওইরকম বড় ব্যবসার প্রয়োজন নেই আমার। এই লোকটিকে কি বলা হয়েছে? যেতে দেওয়া হচ্ছিল না, তাহলে সে বলতে পারতো যে ঠিক আছে আমি ফিরে যাচ্ছি, যাবো না, আমাকে ছেড়ে তো আমি ফিরে যাচ্ছি, এ কথা না ছেড়েও দেবো না তোমাকে, এ কথা তো বলেনি তারা। হ্যাঁ, তারপরে ফাখাল্লাহু সাবিলাহু, তখন তার রাস্তাকে ছেড়ে দেবো, ঠিক আছে এখন যাও, তাহলে এটা কিরকম ভিসার মতো, হ্যাঁ তার ভিসা দিয়ে ঠিক আছে আমাদের এলাকায় এখন যেতে পারো যাও, এই জন্য সে স্বেচ্ছাই করেছে, বাধ্যতামূলক এই কাজটি হয়নি, তার এই মাছি পেশ করা দেবতার সামনে, পুতুলের সামনে, এটি তার স্বেচ্ছাই হয়েছে, তার ইখতিয়ার হয়েছে, এটি জবরদস্তি করে হয়নি, সুতরাং সেই ব্যক্তি জাহান্নামে যাওয়ার মুস্তাহিক। পক্ষান্তরে যার উপর জবরদস্তি করা হচ্ছে, যদি এরকম হয় সে সামনে যেতেও দেওয়া হচ্ছে না, বলছে আমি পূজার চাঁদা দেবো না, আমি ওই তোমাদের মন্দিরে কিছু দেবো না, অথবা মন্দিরে আমি প্রসাদ দিতে পারবো না, চলো আমি ফিরে চলে যাই, না ফিরেও কোথায় যাবে, ফিরেও যেতে দেবো না, জবাই করে দেবো, তখন বাধ্য করা হচ্ছে, তখন যায় তখন একরা। এই একটি ব্যাখ্যা মনে রাখবেন, এই ব্যাখ্যাটি করা হয়েছে এই হাদিসে। দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা করা হয়েছে যে এই ঘটনাটি আগের উম্মতের, শেষ উম্মতের ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মত, উম্মতে মুহাম্মাদিয়ার ঘটনা। আর আগের উম্মতের বিধিবিধান হুকুম আহকাম আর এই উম্মতের বিধিবিধানে পার্থক্য রয়েছে, পার্থক্য রয়েছে। যেমন ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, এটি আদম আলাইহিস সালামের যুগের বিধানে আল্লাহ জায়েজ করেছিলেন। এখন যদি কেউ বলে আদমকে, যেমন কবর পূজারী আমাদের সেই কথাই বলে, কবর পূজারীরা আমাদের দেশে পীর পূজারীরা এরা এই কথাই বলে যে আদমকে যখন ফেরেশতারা সিজদা করতে পেরেছেন, আল্লাহ আদেশ করেছেন, তখন আমরা আমাদের পীর সাহেবকে সিজদা করলাম তো কি হলো, আজমির শরীফে গিয়ে মাজারে সিজদা করলাম তো কি হলো, সেটিও ঠিক আমাদের জন্য না, সেটিও ঠিক নয়। কারণ সাহাবারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ সিজদা করেনি, করেছেন, নবীর চাইতে আর বড় কে ছিল তাদের মাঝে, কেউ ছিল পৃথিবীতে এইরকম আর কেউ সৃষ্টি হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো? সৃষ্টির সেরা তিনি, সমস্ত আম্বিয়াদের মধ্যে শ্রেষ্ঠ তিনি, সমস্ত সৎ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ তিনি, সমস্ত রসুলদের মধ্যে শ্রেষ্ঠ তিনি। তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন একজন সাহাবীও সিজদা করে, কাউকে অনুমতি দেন, বরং নবী সাল্লাল্লাহু বলেছেন যদি আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদার আদেশ দিতাম, অনুমতি দিতাম, তাহলে কাকে দিতাম? স্ত্রীকে দিতাম, স্বামীকে সিজদা করার জন্য, তাও অনুমতি দেওয়া হয়নি। কেউ বলে স্বামী তোমাকে আমি খুব ভালোবাসি, এত ভালোবাসি, এত ভালোবাসি যে তোমাকে সিজদা করতে ইচ্ছা চায়, হ্যাঁ সিজদা করে ফেলো, তাহলে সে মুশরিক হয়ে গেল। আর তার উপর যদি সে সন্তুষ্টি প্রকাশ করে, ভালোই তো আমার স্ত্রী এত ভালোবাসে, এত ভালোবাসে যে আমি বাড়িতে আসলে আমাকে সিজদা করে, তাহলে সে ফেরাউন, হলো ফেরাউন, ফেরাউন বলেছিল না আমাকে সিজদা করো, আনা রব্বুকুম আলা, তাই না? তাহলে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে সিজদার উপর সন্তুষ্ট থাকলো, তাকে সিজদা করা হলো, তার উপর সন্তুষ্ট থাকলো বা সিজদা করতে চাইছে তার উপর সন্তুষ্ট, তাহলে সে হলো ফেরাউন। সুতরাং কোন পীর, জীবিত পীর যদি সন্তুষ্ট থাকে তার সেজদার উপর, অথবা মারা গেছে কিন্তু তার জীবদ্দশায় তার মুরিদানদেরকে দেখতো যে এইরকম ভক্তি করত, সেজদার মতো ভক্তি, আর জানতো যে তার ইন্তেকালের পরে তার কবরকে মাজার বানিয়ে সেজদা শুরু হবে, কোনোদিন নিষেধ করেনি, তাহলে সে ফেরাউন, সে পীর নাই আর সে ওলি নাই, সে হচ্ছে ফেরাউন, সে ফেরাউন। তবে যেসব আল্লাহর নেক বান্দারা তারা সঠিক দিনের প্রচার করেছেন, শিরক থেকে সতর্ক করেছেন, কোনোদিনই এইরকম অতি ভক্তিকে পছন্দ করেননি, তারপরে তাদের এন্তেকালের পরে জবরদস্তি করে, তারা তো মারা গেছেন, এখন তো কিছু করতে পারছেন না, তখন তাদের কবরকে মাজার বানিয়ে তাদের পূজা শুরু হয়েছে, মাজার পূজা শুরু হয়েছে, তাদেরকে আল্লাহ মাফ করে দেবেন, যেহেতু তারা দোষী নন, তারা দোষী নন। তো আগের উম্মতের বিধানে হয়তো এরকম ছিল যে জবরদস্তি করলেও সিজদা করা জায়েজ নয়, আপনাকে যদি কোনো কাফের মুশরিকে জবরদস্তি করে তবুও জায়েজ ছিল না তাদের জন্য, আগের উম্মতদের জন্য। আপনি জবাই হয়ে যান, আপনি নিজেকে কুরবানি করে দেন, কিন্তু আপনার ইমানকে কুরবানি করার জন্য সিজদা করা যাবে না, আগের উম্মতের বিধান ছিল। কেন? আগের উম্মত, আগের দিনগুলিতে আরো কঠোরতা ছিল, অনেক ক্ষেত্রেই কঠোরতা ছিল, এটি হচ্ছে একটি কঠোরতা। পক্ষান্তরে দিনে ইসলামের সরলতা রয়েছে যে আপনি স্বেচ্ছায় সিজদা করবেন না গায়রুল্লাহকে, আল্লাহ ছাড়া অন্যকে, কিন্তু যদি জবরদস্তি করা হয়, এমন জবরদস্তি, জবরদস্তি মানে আমরা অনেক সময় সামান্য জবরদস্তি কি জবরদস্তি মনে করি, যেমন ব্যবসা বাণিজ্য করতে দিচ্ছেন, আমরা ব্যবসা বাণিজ্য করতে চাইছি অমুসলিম এলাকায়, কাফের এলাকায় বা অমুসলিম দেশে যেতে চাইছি, এটা জবরদস্তি নাই, জবরদস্তি নয়। জবরদস্তি কোনটা? যে আপনার জীবন বাঁচছে না, জীবন বাঁচছে না, এটি হচ্ছে জবরদস্তি। তো আপনার জীবন বাঁচছে না তখন এটি ইসলামে জায়েজ করা হয়েছে, তাহলে ইসলামে সরলতা রয়েছে, দিন ইসলাম কত সহজ। পক্ষান্তরে আগের দিনে কঠোরতা ছিল, এইরকমই তাহারাতের ক্ষেত্রে, পবিত্রতার ক্ষেত্রে আগের দিনে কঠোরতা ছিল, পক্ষান্তরে দিন ইসলামে সরলতা রয়েছে। মূসা আলাইহিস সালামের দিনে বড়ই কঠোরতা ছিল তাহারাত, পবিত্রতার ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে বড়ই কঠোরতা ছিল, পবিত্রতার ক্ষেত্রে এত কঠোরতা ছিল যে কাপড়ে যদি পেশাব পায়খানা লাগে তো কাপড়কে কেটে ফেলে দিতে বলেন, এটা যদি থাকতো আজকাল তাহলে কত অসুবিধা হয়ে যেত, পেশাব ছিটে পড়ে গেল তো কাপড়কে কেটে ফেলে, নতুন কাপড় আজকে সেলাই করে পরে এসছেন আর একটু পেশাব ছিটে পড়ে গেল, গেল কাপড় আপনার, নতুন কাপড়কে কেটে ফেলে দেন। শরীরে পেশাব পায়খানা কোনো নাপাক জিনিস লাগলে সাতবার করে ধুইতে হইত, দিনে ইসলামে একবার ধোয়া যথেষ্ট, আপনার নাপাকি দূর হয়ে গেলেই হলো, একবার ধোয়ার মাধ্যমে হোক আর দুইবার আর তিনবারই হোক, ধোয়া ধুয়ে আপনার পরিষ্কার হয়ে গেলি, কাপড় ধুয়ে দেন, হয়ে গেল। দিনে ইসলামে সরলতা রয়েছে, এরকমই তহিদের ক্ষেত্রে, শিরকের ক্ষেত্রেও জবরদস্তি করলেও আগের উম্মতে শিরক জায়েজ ছিল না, শিরকের কোনো কাজকর্ম জায়েজ ছিল না। পক্ষান্তর ইসলামে যদি জবরদস্তি করা হয়, কোথাও দেখা যাচ্ছে আপনাকে মেরে দিবে যদি পুজোর চাঁদা না দেন, তো মাজারে চাঁদা না দেন তো মেরে দিবে, দেওয়া যাবে, দিয়ে জীবন বাঁচান। ওয়াকালুল আখার, দ্বিতীয় ব্যক্তিকে ধরলো আর ওকে বললো কাররিব, তুমি কিছু পেশ করো। সে বলল মা কুন্তলি ওকাররেবালি আহাদিন শাইয়ান দুন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আমি আল্লাহ ছাড়া অন্যের জন্য কোনো কিছুই পেশ করতে পারি না। একবার শক্ত, কিন্তু শক্ত, হালকা করে বলেনি। এতে আরো রেগে গেছিল ওই এলাকার মুশরিকরা। সে যদি বলতো যে দেখো আমার কাছে কিছু নেই, একটু নম্রতা দেখাতো, তাহলে হয়তো ব্যাপারটা অন্যরকম হইতো। এর কিন্তু কঠোরতাতে ওরা মেরেছে, এটাও কেউ ব্যাখ্যা করেছে যে বড়ই শক্ত। মা কুন্তলি ওকাররেবা, হইতেই পারে না। মা কুন্তলি ওকাররেবা মানে আমি এরকম কিছু পেশ করতেই পারি না, আমি প্রসাদ পেশ করতেই পারি না। আল্লাহকে ছাড়া অন্য কারো জন্য, কোন দেবী দেবতার নামে। সাথে সাথে তার গর্দনকে উড়িয়ে দিল, মানে তাকে জবাই করে দিল। ফাদা খালাল জান্না, সে লোকটি জান্নাতে চলে গেল, যেহেতু আল্লাহ সন্তুষ্টির জন্য। এই যে তার কট্টরতা, এটি আল্লাহর কাছে পছন্দনীয় যে সে আখেরাতকে প্রাধান্য দিল, তাওহীদকে, ইমানকে এত প্রাধান্য দিল যে আমার এই জীবনের প্রয়োজন নেই, জীবনের প্রয়োজন নেই। যেমন জিহাদ ফরজে কেফায় রয়েছে, ফরজে আইন নাই, ফরজে মানে তো প্রত্যেকে যেতে, ফরজে কেফায় রয়েছে। কিছু লোক মাশাআল্লাহ আল্লাহ ওয়ালা, তারা আগ্রহের সাথে জিহাদে চলে যায়। আর কিছু লোক বলছে যে এখন তো ফরজ আইন হয়নি, ফরজে কে ভাই, কিছু লোক গেলেই তো হয়, তো আমি যাবো না, ঠিক কিনা? তো সেই ব্যক্তি যে জিহাদে চলে গেল, সে কি করলো, সে পরকালকে প্রাধান্য দিল যে জিহাদে যাবো, আমি মরি আর বাঁচি, আমার দুনিয়ার এত প্রয়োজন নেই, বেঁচে থাকার অত প্রয়োজন নেই, সুতরাং আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন ফিরে আসবো জিহাদ থেকে, আর নাহলে এই ফরজে কে ফায় আদায় করে গিয়ে শাহাদাত বরণ করবো, আমি শহীদ হয়ে যাবো, এটাই চাই আমি। শাহাদাত আমার, শহীদ হয় আমার আকাঙ্ক্ষা। তেমনি এই লোকটি তার কঠোরতা দেখালো যে আমি আমার ইমানের ওপর, আমার তাওহীদ, আমার একত্ববাদের ওপর আমি অটল, আমি আল্লাহ ছাড়া কারোর জন্য কিছুই পেশ করতে পারি না, মাছি কেন কিছুই পেশ করতে পারি না আমি। ফাদারাবু অনকাহু, তখন তারা তাকে হত্যা করে দিল। ফাদাখালাল জান্নাত, তখন সেই ব্যক্তি জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। হাদিসটি রওয়াহু আহমদ, ইমাম আহমদ রিওয়ায়ত করেছেন, কিন্তু ইমাম আহমদের অনেক কিতাব রয়েছে, সাধারণ মানুষ পড়লে মনে করবে যে হয়তো মুসনাদ আহমদে রয়েছে, কিন্তু এর ভাষ্যে লেখা হয়েছে যে মুসনাদ আহমদে এই হাদিসটি নেই। মুসনাদ আহমদে প্রায় 30,000 হাদিস রয়েছে। এটি হচ্ছে ইমাম আহমদ রহমতুল্লাহ এর প্রসিদ্ধ কিতাব, বড় হাদিসের কিতাব। পক্ষান্তরে হাদিসের কিতাব এছাড়াও ইমাম আহমদের আরো রয়েছে, রিজালের উপরে রয়েছে, বিভিন্ন এর উপরে রয়েছে, সনদের উপরে কিতাব রয়েছে তার। তো আরেকটি কিতাব রয়েছে আমাদের জহদ, কিতাবুজ জহদ, অর্থাৎ পরকালমুখী হওয়া, জহদ সংক্রান্ত হাদিসগুলি ওখানে তিনি উল্লেখ করেছেন, ওই কিতাবে রয়েছে এই হাদিসটি। আর হাদিসটি মওকুফ, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আর ঘটনাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যুগের ঘটনা। আর একটি বিষয় হচ্ছে বাবুন লা ইউযবাহু লিল্লাহি বিমাকানিন ইউযবাহু ফিহি লিগাইরিল্লাহ, যেই জায়গায় আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা হয় সেই জায়গায় আল্লাহর জন্য জবাই করা যাবে না, মানে যেই জায়গায় শিরক হয় সেখানে আল্লাহর ইবাদত বন্দেগী করা যাবে না। মহান আল্লাহ সূরা তওবা আয়াত নম্বর 108 ইরশাদ করেছে, লা তাকুম ফিহি আবাদা, সেখানে তুমি কখনো অবস্থান করবে না, লা তাকুম ফিহি আবাদা। আয়াতের প্রসঙ্গ হচ্ছে মসজিদদের আর মুনাফিকদের মসজিদ। মুনাফিকরা ষড়যন্ত্রমূলক একটি মসজিদ তৈরি করেছিল কোবা এবং মসজিদ নবী, কোবার এলাকায়, মসজিদ নবীর মাঝামাঝি কোন একটি এলাকায় মুনাফিকরা বসবাস করত, ওই এলাকার গোত্রটি পুরো মুনাফিক ছিল। তো মুনাফিকরা দেখলো যে আমরা যদি আমাদের গুপ্ত মিটিং ফিটিং করি তাহলে একটি জায়গার প্রয়োজন, ছোট ছোট ঘরবাড়ি, ঘরবাড়িতে তো এরকম হল নেই যে লোকজনকে নিয়ে মিটিং করবে, নিজে হয়তো স্বামী স্ত্রী বসবাস করার, ছেলে মেয়েকে নিয়ে বসবাস করার মতো জায়গা নেই, ছোট ছোট ঘর, তো ঠিক আছে একটি মসজিদের নাম দিয়ে তৈরি করে নি আর সেখানে বসবো, মুসলমানরা ভাববে, আল্লাহ রসুল ভাববেন যে আমরা হয়তো কি করছি, জিকিরাজগারি করছি, আমরা হয়তো নামাজ পড়ার জন্য জমা হয়েছে, আমরা দিনের আলোচনা করা, কোরআনের কথা শোনা, হাদিসের কথা শোনার জন্য আলোচনা করার জন্য আমরা হয়তো এখানে উপস্থিত হয়েছি, আর আমরা আমাদের গুপ্ত মিটিং করব ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে। তো এই মসজিদ তৈরি করলো, সময়টি ছিল তাবুক যুদ্ধের সময়কাল। তারা এসে দরখাস্ত করলো আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটি মসজিদ তৈরি করেছি, তো একটু আপনি উদ্বোধন করে দেন, উদ্বোধন করে দেন, যাতে করে মুসলিমদের নজরে তার বৈধতা হাসিল হয়ে যায় যে না আল্লাহ রাসূল গিয়ে তো নামাজ পড়ে দিয়েছেন, সুতরাং মসজিদ ঠিক আছে, মুনাফিকরা করলে কি হবে, মসজিদ ওইটি আল্লাহ রাসূল নামাজ পড়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকার মতো জবাব দিলেন যে ঠিক আছে, এখন তো ব্যস্ত রয়েছি লোকজনকে নিয়ে, এখন তাবুকের যুদ্ধের জন্য আল্লাহর আদেশ হয়েছে, তাবুকের যুদ্ধে অনেক দূর 700-800 কিলোমিটার যেতে হবে, সুতরাং তাবুক থেকে ফিরে আসি, তারপরে তোমাদের মসজিদে গিয়ে নামাজ পড়ে উদ্বোধন করা হয়ে যাবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাবুকের যুদ্ধে বেরিয়ে গেলেন, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন আর মুনাফিকদের এই রাজ ফাঁস করে দিলেন, এই তত্ত্ব ফাঁস হয়ে গেল। মুনাফিকরা এই মসজিদ আল্লাহর ইবাদতের জন্য তৈরি করেনি, কিসের জন্য তৈরি করেছে, এরা তাদের গুপ্ত ষড়যন্ত্র মিটিং, ইসলামের বিরুদ্ধে কিভাবে ইসলামের ক্ষতি করা যায়, মুসলিমদের কি করে ক্ষতি করা যায়, মদিনা থেকে কি করে উৎখাত করা যায়, এদেরকে এই নিয়ে তাদের ষড়যন্ত্র চলবে, এখানে বৈঠক হবে। এখানে আল্লাহ আয়াত নাজল করলেন, তার একটি অংশ লা তাকুম ফিহি আবাদা, আল্লাহ রসুল যে ওয়াদা করেছিলেন যে তোমাদের মসজিদে গিয়ে নামাজ পড়ে দেবো, তাবুক থেকে ফিরে এসে আল্লাহ বলেন লা তাকুম ফি আওয়াল, সেই মসজিদে কখনো তুমি অবস্থান করবে না, যাওয়া যাবে না, যদিও তার নাম মসজিদ দিয়েছে তারা। নবী সাল্লাম সাহাবাই কেরামদেরকে আদেশ করলেন যাও গিয়ে তাদের মসজিদটি ভেঙে ফেলে এসো। সাহাবারা গেলেন, যাওয়ার পরে সেই মসজিদটিকে ভেঙে শেষ করে দিলেন। এটি আল্লাহর আদেশ, যেটি মসজিদ নাই ক্ষতি, ইসলামের ক্ষতি সাধনের জন্য তারা এই ঘর তৈরি করেছে যার নাম তারা দিয়েছে মসজিদ। নবী সাল্লাম হাদিস কালা না যারা রাজলুন আইয়ান হারা এবলান বেবোয়ানা, একজন লোক সাহাবি মানত মেনেছিল যে বোয়ানা নামক স্থানে সে একটি উট জবাই করবে, উট জবাই করবে, গরিব মিসকিনকে খাওয়াবে, কিন্তু বিশেষ এক স্থানে, বিশেষ এক স্থানে, জায়গাটির নাম হচ্ছে বোয়ানা। লোকটি মুসলমান হয়েছে, জিজ্ঞেস করলো, হয়তো মানত মেনেছিল সে জাহিলিয়াতের যুগে, হয়তো ইসলামের পূর্বেই মুসলমান হয়েছে। তারপরে ফাসা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ব্যক্তি জিজ্ঞেস করলো, ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল কানা ফিহা ওয়াসতুনুন মিন আওসানিল জাহিলিয়াতি ইউবাদ, সেখানে কি জাহিলিয়াতের যুগে কোনো পুতুল প্রতিমা রাখা থাকতো আর তার পূজা হইতো, এরকম কিছু ছিল? তাহলে বোঝা যাচ্ছে এইরকম যদি কারণ থাকে তাহলে সেখানে আল্লাহর ইবাদতবন্দি করা যাবে না। মান্নত, মান্নত পুরা করা ইবাদত, কিন্তু মান্নত পুরা করা যাবে না যদি সেখানে শিরকি কোনো কাজ হয়। পালুল্লাহ তারা বললো যে না, বোয়ানাই কোনো মন্দির ছিল না, কোনো পুতুল প্রতিমা ছিল না, ওখানে কোনো গায়রুল্লাহর পূজা হইতো না। তখন আরেকটি প্রশ্ন করলেন, আহাল কানা ফিহা ঈদু মিন আয়াদিহিম, ঠিক আছে সেখানে পুতুল প্রতিমার পূজা হইতো না, কিন্তু সেখানে কি অমুসলিমদের মুশরিকদের কোনো ঈদ উৎসব হইতো, অনুষ্ঠান হইতো, ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় উৎসব? যেমন অনেক জায়গায় হয়তো মন্দির নেই বা মাজার নেই, কিন্তু সেখানে মেলা লাগে, হিন্দুদের অনেক যে মেলা লাগে, সেখানে হয়তো মন্দির নেই কিন্তু মেলা, মেলা লাগে তাদের, অনেক অনেক মেলা হয়, আর এই মেলার মিষ্টি অধিকাংশ মুসলমানরাই খায়। হিন্দুদের যে মেলাগুলি লাগে সে মেলার মিষ্টি যদি মুসলমানরা না খায় তাহলে তাদের মেলায় উঠে যাবে। একটা বছর যদি বয়কট করে হিন্দুদের মেলাগুলিকে তাহলে সে মেলাই বন্ধ হয়ে যাবে, উঠে যাবে মেলা। এসব মেলাতে অধিকাংশ মানুষ যারা অংশগ্রহণ করে তারা মুসলিম নারী পুরুষ। রথের মেলা আর কিসের মেলা, এসব মেলা হয় হিন্দুদের, হ্যাঁ, তো ওইসব মেলাতে তারা অংশ নেয়। নবী সাল্লাল্লাহু কি বললেন, তাহলে যেখানে অমুসলিমদের মুশরিকদের, হিন্দুই হোক আর ইহুদি হোক আর খ্রিস্টান হোক অথবা বৌদ্ধ হোক, যে কোনো জাতি হোক না কেন, অমুসলিমদের কোথাও যদি ঈদ উৎসবের অনুষ্ঠান থাকে, সেখানে বছরে কোনো সময় লাগে, সেই জায়গায় আপনি ইবাদত বন্দেগী করার জন্য বা জবাই করার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করার জন্য যাবেন না। কুরবানিটা করবো তো চলো ওই যে মেলার ফিল্ড আছে, হিন্দুদের মেলার ফিল্ড আছে বা ওই যে মাজারের ফিল্ড আছে, ওইখানে কি করবো না, তাই জন্য অনেকের বাড়ির কাছে মাজার আছে, গ্রামের পাশে মাজার আছে, কুরবানিটা আপনি নিজের উঠানে না করে চললেন আপনি ওই যে ওই মাজার শরীফের ওই উঠানে গিয়ে, ওখানে গিয়ে মাজারের ফিল্ডে গিয়ে কুরবানি করি, কেন করবেন আপনি মাজারে গিয়ে কেন কুরবানি করবেন, কুরবানি করবেন তো আল্লাহর জন্য, না জায়েজ নাই। তারপরে বললেন কালুল্লাহ না, সেখানে কোনো এরকম ওই ঈদ উৎসব মেলাও হয় না হিন্দুদের বা মুশরিকদের বা কাফেরদের। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, আউফে বিনাজরিকা, তাহলে তোমার মান্নত পুরা করতে পারো, আল্লাহ ছাড়া অন্যের পূজাও হয় না সেখানে, আর সেখানে অমুসলিমদের কোনো মেলাও হয় না বা মুশরিকদের মাজার পূজারীদের কোনো মেলাও হয় না, তাহলে সেখানে তোমার মান্নত পুরা করতে পারো। ফা ইন্নাহু লা ওয়াফা লি নাযরিন ফি মাসিয়াতিল্লাহ, কারণ আল্লাহর বিরুদ্ধাচরণ নাফরমানি করে কোনো মান্নত পুরা করা যাবে না। তাহলে কেউ যদি মান্নত মানে যে আল্লাহ যদি আমার ছেলেটি সৌদি আরবে গিয়ে ভালো একটা চাকরি বাকরি পেয়ে যায়, হয়তো ভিসা টিসার খোঁজ করছে আর বাবা মা মান্নত মেনে বসে আছে যে আমার ছেলেটি যদি একটা ভালো চাকরিতে লেগে যায় তাহলে আমি ফুরফুরা শরীফে গিয়ে গরিব মিসকিনকে খাওয়াই আসবো, আমি গিয়ে আট্রসিতে মাইজ ভান্ডারিতে শাহজালালে গিয়ে কি করে আসবো, আমি গরিব মিসকিনকে খাওয়াই আসবো, একটা গরু জবাই করবো বা একটা খাসি জবাই করে দিয়ে গরিব মিসকিনকে খাওয়াই আসবো, বা এত টাকা মাজারে গিয়ে দান করে আসবো, জায়েজ নয়। আল্লাহর জন্যই দান করবো বা আল্লাহর জন্যই জবাই করবো, কিন্তু জায়েজ নয়, যেহেতু সেখানে আল্লাহ ছাড়া অন্যের পূজা হচ্ছে, আল্লাহ ছাড়া সেখানে অন্যের ইবাদত বন্দেগী হচ্ছে, অন্যকে সেজদা করা হচ্ছে, অন্যের কাছে দোয়া করা হচ্ছে, সুতরাং জায়েজ নয়। আর এই কাজগুলি অনেক মুসলিমের দ্বারা হয়ে থাকে, মান্নত মানে কিন্তু এই শিরিকি মান্নত মেনে থাকে, কোনার মান্নত মেনে থাকে, যদি আল্লাহর জন্য হয়তো মান্নত মানলো কিন্তু শিরিকের স্থানে সে মান্নতটি পুরা করবে না, পুরা করা যাবে না। এই ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে শিরিকের স্থান পরিবর্তন করে দিতে হবে, আপনি নিজের এলাকায় করুন। হয়তো আপনি মান্নত মেনেছিলেন যে আমি ওই ফুরফুরা শরীফের মাজারে যাব আর যাওয়ার পরে আমার ওই মান্নতটি পুরা করব, ওখানে গিয়ে খাসি জবাই করবো, ওখানে গিয়ে গরু জবাই করবো, সেটা না করে আপনার গ্রামে গরু জবাই করে গ্রামের গরিব মিসকিনকে খাওয়াই দেন, আমার মান্নত পুরা হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে লা ওয়াফা আলে নাজরিন, কোন মান্নত পুরা করা যাবে না, ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, মাসিয়া মানে গুনাহ, গুনাহ করে, গুনাহর কাজ করে। আর কোন ক্ষেত্রে মান্নত পুরা করা যাবে না, ওয়ালা ফি মা লা ইয়ামলিকু ইবনু আদম, আদম সন্তান যেই জিনিসের মালিক নয় সেই জিনিসেরও মান্নত পুরা করা যাবে না, সে মালিকই নয় তার, তার ক্ষমতায় নেই সেই জিনিসটি।
এর উদাহরণ দেন আপনারা একটি।
গ্রামে দেখছেন একজনের একটা গরু আছে, অত্যন্ত সুন্দর, খুব সুন্দর গরু, একবারে দুই মন তিন মন গোশত হবে। বলছে আল্লাহ যদি আমার ছেলের চাকরিটা হয়ে যায় তো এই গরুটা আমি জবাই করে গ্রামের লোককে খাওয়াবো, বলবেন গরু বিক্রি নাও করতে পারে। সুতরাং যে জিনিসের মালিক না সেই জিনিসের মানত মানা যাবে না। এরকম যেটা হাতে নেয় নিজের হাতে, যে কোনো জিনিসে যা আপনার হাতে নেই আপনার ক্ষমতায় নেই সেই জিনিসের মানত মানা। এই ছিল হাদিস রাওয়াহু আবু দাউদ, হাদিস আবু দাউদের, কিন্তু এর সনদ হচ্ছে বুখারী এবং মুসলিমের শর্তের উপর, তার মানে হাদিসটি অত্যন্ত সহি হাদিস। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম।
তো এই অধ্যায়ের প্রথম যে আয়াতটি রয়েছে লা তাকুম ফিহি আবাদা, তো এই আয়াতটা কি অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য?
এখানে ওই আয়াতটির লেখক পেশ করেছেন যে যেমন মুনাফিকদের মসজিদে, তারা মসজিদের নাম দিলেও সেখানে অবস্থান করতে আল্লাহ হারাম করলেন, নিষেধ করলেন, ঠিক তেমনি যেখানে শিরক হয়, কুফরি কাজ হয়, পাপ হয়, সেখানে অবস্থান করা জায়েজ নয়, সেখানে অবস্থান করা জায়েজ নয়। সিনেমা হল পাপের জন্য তৈরি করা হয়েছে, আর ওই সিনেমা হলের কাছে আপনি ধর্ণা দেবেন কেন? ঠিক ওটাই ঠিক নয়। কমের পক্ষে মানুষের সন্দেহ যে দেখো দেখে মোল্লা দাড়ি নিয়েও সিনেমা দেখতে সন্দেহ হবে দেখি আপনাকে কেন, বা যারা চেনে যে অমুককে দেখেছিলাম সিনেমার কাছে, সিনেমা হলের কাছে থাকা মানেও সিনেমা হলে ঢুকবে। সেই জন্য যেসব এলাকায় বেশ্যাখানা আছে সেসব এলাকায় ঘোরাঘুরি একজন ভালো মানুষ করবে না, নিশ্চয় করবে না, করলেই মানুষ সন্দেহ করবে যে এই এলাকায় কেন ঘোরাঘুরি করছে, ঠিক কিনা বলেন? তাহলে যে কোনো বাতিলের জায়গায় যাওয়া যাবে না, যেখানে গান বাজনা হচ্ছে, গান বাজনা যেখানে হচ্ছে যাওয়া যাবে না, সেখানে ঘোরাঘুরি করছেন একজন ভালো মানুষ না, মোটেই না। তো আল্লাহ বলছেন লা তাকুম ফিহা আবাদা, যে কোনো গুনহার জায়গায় তুমি অবস্থান করবে না। এরকম বিবাহ শাদীতে যেখানে হারাম কাজ হচ্ছে, এই ক্ষেত্রে আয়াত প্রযোজ্য। আজকাল অধিকাংশ বিবাহ শাদীতে হারাম কাজ হচ্ছে, মহিলাদের ভিডিও ক্যামেরা করা হচ্ছে, শুধু পুরুষদের মজলিসে যদি ভিডিও ক্যামেরা করা হয় তাহলে তার বৈধতা আছে, কিন্তু পুরুষদের শুধু তো করা হয় না, আসল তো করা হয় ওই পাত্রীর সাথে, যারা হলুদ মাখাচ্ছে, যারা ওই সব নাচানাচি করছে, যারা গীত গাইছে, তাই কিনা বলেন? সুতরাং হারাম, পাত্রীকে বসিয়ে দেওয়া হয়েছে, তারপরে সবাই মানে দেখছে আর পয়সা দিচ্ছে, গিফট উপহার দিচ্ছে আর জিজ্ঞাসাবাদ করছে, হ্যাঁ স্টেজ সাজানো হয়েছে ইত্যাদি ইত্যাদি, তো এগুলি হচ্ছে হারাম কাজ। সুতরাং এইরকম বিবাহ অনুষ্ঠানে লা তাকুম ফিহি আবাদা, কখনো যাবেন, জায়েজ নয়। এখন বিবাহের মজলিসে আপনি একজন দাড়িওয়ালা মানুষ, বলছে সৌদি আরবে এসেছেন, দেখো না বক্তব্য করে, ইসলামের বক্তব্য করে, আর সে বসে আছে, আর যৌতুক নেওয়া দেওয়া হচ্ছে, দরকষাকষি হচ্ছে, হ্যাঁ বউ দেখতে গিয়েছেন, জামাই দেখতে আসা হয়েছে, তারপরে দরকষাকষি হচ্ছে, আর আপনি দাড়ি নিয়ে বসে আছেন, কেন বসবেন ওই সব মজলিসে? যে মজলিসে আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন না, অন্যায়কে মিটাতে পারবেন না, সেখানে বসা যায় না। এ উদ্দেশ্যে বুঝতে পারেন যে আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন, তাদেরকে নিষেধ করবেন, নিষেধাজ্ঞা মানে তো ঠিক আছে তোমাদের সাথে আছে, নাহলে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি।